আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি অদ্ভুতরে 341 এপিসোডে। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ চলে এলাম আপনাদের সামনে আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। বৃষ্টি হচ্ছে, বেশ বৃষ্টি, একনাগাড়ে বৃষ্টি চলছে বেশ কয়েকদিন ধরে। আর এই বৃষ্টি একদিন ভালো লাগে বা একদিন আর একটু বেশি সময় হলেও ভালো লাগে, কিন্তু বৃষ্টিটা অনেক বেশি হচ্ছে। আর আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে, অনেকটা বন্যার মতো অবস্থা। অনেক নদীর পানি বেশি প্রবাহিত হচ্ছে, মানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে যে আশেপাশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যাই হোক, দোয়া করি সব ঠিক হয়ে যাক, মানুষ যেন কষ্টে না থাকে, এটা সবসময় আমার দোয়া থাকবে। তো যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে, নিয়ে আসবো প্রথম ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল মাইকেল ব্যানন নামে একজনের সাথে 80-এর দশকে। তিনি ফ্লোরিডা নিবাসী একজন মানুষ। ব্যানানরা নেপলসে থাকত, ফ্লোরিডার নেপলস এলাকায়। তো সেখানে তার বাবার ব্যবসা ছিল এবং তিনি বাবার ব্যবসাও দেখতেন। হাই স্কুল শেষ করেছেন কেবল, একটু চিন্তা ভাবনা করছেন কোথায় যাবেন, কোথায় অ্যাডমিশন নেবেন, এরকম চিন্তা করছিলেন। তখন বেশ ফ্রি টাইম, বন্ধুদের সাথে ঘোরাঘুরিও হচ্ছে। এর মাঝে একদিন মাইকেলের মামা আসেন, তিনি থাকেন ক্যারিবিয়ান আইল্যান্ডের একটা আইল্যান্ডে। তার মামির বেশ বড় মোটেল আছে ওখানে সেই আইল্যান্ডে, এবং সেই মোটেল চালান মামির সাথে তার মামা। তো মামা এসে খুব গল্প করলেন সেই এলাকার, এবং বললেন তার বোনকে যে তোমরা বেড়াতে যেতে পারো, এখানে ক্রুজ শিপ আছে, ক্রুজ শিপে করে চলে যেতে পারো, ঘুরে আসতে পারো। এই সেই তো বিভিন্ন রকমের কথা বললেন। মাইকেলের খুব ভালো লাগলো, খুব ইন্টারেস্ট ফিল হলো ওখানে যাওয়ার। তো সে তার মামাকে বলে যে আমি যেতে চাই তোমার ওখানে। স্পেশালি তার মামা ওখানকার সার্ফিং এর কিছু গল্প বলেছে, যে অনেকে এই সমুদ্রে যে সার্ফিং করে। তো তার মামা বলেছে যে তাদের যে আইল্যান্ডটা, তার কাছাকাছি জায়গায় সার্ফিং এর জন্য হটস্পট আছে, এটা খুব প্রিয় সার্ফারদের, খুব সুন্দর জায়গা নাকি, মানে এক্সেলেন্ট। তো এটা শুনে মাইকেলের কাছে খুব মানে ইন্টারেস্ট লাগে। সে তার মামাকে বলে যে মামা আমি যাবো, কারণ মাইকেলেরও এই সার্ফিং এর শখ আছে, সে সুযোগ পেলেই যায় সার্ফ করতে। বাট মানে তাদের কাছাকাছি যে বিচটা, ওইটা এত ভালো না সার্ফিং এর জন্য, মানে ঢেউটা ওইভাবে আসে না। তো যাই হোক, তার মামাকে সে বলে মানে কনভিন্স করে ফেলল। তার মা বললো যে আচ্ছা আমি নিব, তোমার আম্মু যদি পারমিশন দেয়। তো সে তার মার সাথে কথা বলে, তার মা বলে যে তোমার তো এখন ইউনিভার্সিটি হান্ট করার সময়, তুমি এখন তোমার মামার সাথে যাবা, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, কথাবার্তা বলে একসময় সে রাজি করা ফেলে মাকেও। অ্যান্ড আসলে টাকা পয়সার ব্যাপার আছে, মামা বিশাল সাপোর্ট দিবে, তারপরও নিজের কিছু টাকা পয়সা নিয়ে যেতে হবে। তো যাই হোক, এরকম গোছায় সে রওনা দেয়, মাইকেল চলে যায় তার মামার সাথে। তো নির্দিষ্ট একটা দিনে যথাসময় সে আর তার মামা রওনা দেয় মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। প্রায় 3.5-4 ঘন্টার মতো ফ্লাই করে তারা পৌঁছায় যায় তাদের ডেস্টিনেশনে। তো ওখানে নামার পর মাইকেল এয়ারপোর্ট থেকে বেরোয় এসে তো বেশ অন্যরকম ফিল করতেছে, তার কাছে পুরো ডিফারেন্ট লাগতেছে। এর আগে সে কখনো তার এলাকার বাইরে যায় নাই, এটা ফার্স্ট টাইম। তো এখানে এসে সে মানে খুব অন্যরকম ফিল করতেছে, মামারে বলল, উচ্ছ্বাস প্রকাশ করতেছে। তো গিয়ে দেখলো তার মামি তাদের জন্য গাড়ি নিয়ে ওয়েট করতেছিল বাইরে। তো মামি পিক আপ করলো তাদের, নিয়ে রওনা দিল। তো রাস্তা খুব সুন্দর, মানে একপাশে পাহাড়, তার পাশে গাছপালা, জঙ্গল, সুন্দর ওইটা দিয়ে বাঁকানো রাস্তা। এটা দিয়ে চলতে চলতে এক সময় তারা চলে আসলো তাদের ডেস্টিনেশনে। দেখলো যে মানে ওই রাস্তা থেকে নেমে একটা এরকম ছোট রাস্তা ধরে যেতে হয়, যেতে যেতে অনেক দূর চলে আসছে তারা। তো সে বুঝলো যে দূরেই সমুদ্র আছে, সমুদ্রের গর্জন আছে। তো সমুদ্রের সাথে মাইকেল পরিচিত, যেহেতু সে সমুদ্র এলাকারই মানুষ। তো ওখানে যে দেখলো এইখানকার পরিবেশটা ডিফারেন্ট, কারণ অনেক টুরিস্ট আছে, তারা এখানে চলাফেরা করতেছে, মানে ডিফারেন্ট টাইপ অফ এনভায়রনমেন্ট, মানুষের আচরণগুলো ডিফারেন্ট, কারণ পৃথিবীর অনেক জায়গা থেকে টুরিস্টরা আসছে। তো যাচ্ছে, তো এক সময় গিয়ে তার মামাদের যেই মোটেল সেখানে পৌঁছায় গেল তারা। তো মোটেল এনভায়রনমেন্টটা খুব ভালো লাগলো মাইকেলের কাছে, মানে একদম ছিমছাম একটা মোটেল, অনেকটা ইকো কটেজের মতো। কিন্তু তখনকার সময়ও 90-এর আগে ট্রেন্ডটা আসে নাই, মানে ইকো কটেজ ট্রেন্ডটা আসে নাই, বাট স্টিল অনেকটাই ন্যাচারাল এনভায়রনমেন্টে বানানোর চেষ্টা করা হতো। খুব সুন্দর লাগে মাইকেলের। মাইকেলকে তার মামা ঘুরায় দেখায়, সবকিছু ঘুরায় ঘুরায় দেখায় ওখানে খুব সুন্দর, মানে মোটেলে কোথায় কি আছে, কোথায় কোন রুম, কোথায় কামরাগুলো আছে, কোথায় তাদের এখানে একটা কমন রুম আছে, তারপর আশেপাশের জায়গা কি, ওই মানে ওই মানে তার মামার ব্রেক নেয় না, তারা নিয়ে ঘুরে ঘুরে দেখায়। তারপর তারা বলে যে তুমি কি নাস্তা করবা নাকি আমার সাথে একবার বীচ দেখে আসবা আগে। তো মাইকেল বলে যে বীচ দেখে আসি নাস্তা পরে। তো যায় মাইকেলকে নিয়ে মামা, হাঁটতে হাঁটতে যাচ্ছে তাদের এই তাদের যে এই কটেজ, তার মধ্যে দিয়ে পেভিং করা রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তার দুই পাশে গাছ, খুব সুন্দর। তো এক জায়গা দিয়ে বের হয়েছে, বের হয়ে যায় একদম খোলা বীচ। ওখানে দেখতেছে যে অনেক মানুষ, হ্যাঁ, ওরকম সার্ফিং করতেছে, কিছু মানুষ শুয়ে আছে বিচে। খুব সুন্দর, মানে অসাধারণ একটা ছিমছাম কিন্তু খুব সুন্দর একটা বিচ। আবার দূরে ঢেউগুলা ভাঙতেছে, আবার বাঁকায় গেছে বিচটা এদিক দিয়ে, যে ওই দিকে একদম ঘুরে চলে গেছে, খুব সুন্দর। তো তার মামা তাকে বলল, এটা তো বীজ এখানে, আর তোমাকে যে আরো কিছু বীজের কথা বলছে, ওগুলো আরো সুন্দর, মানে ওই পাশ থেকে আমাদের এখান থেকে ইনলেট আছে, মানে যেখান থেকে ওই যে খাড়ির মতো আর কি, যেখান থেকে বের হয়, ওইখান দিয়ে নৌকা নিয়ে যাওয়া যায়। তো আমাদের নিজস্ব মোটেলের নৌকা আছে, আমরা মাঝে মাঝে নিয়ে যাই, ভিজিট করাই টুরিস্টদেরকে ওইখানে। ওখানে অনেক আইল্যান্ড আছে যেগুলো নাকি একদম ন্যাচারাল, মানে ওইখানে ঠিকমতো কিছুই নাই। আমরা ওখানে পিকনিক করতেও নিয়ে যাই, এরকম ই আছে, মানে আইল্যান্ড আছে, এখান থেকে খাবার দাবার সহ সবাই যায়, যে ওখানে দিন কাটায় চলে আসে। আবার অনেকে সার্ফিং করতে যায়, ওই জায়গার ঢেউগুলো অনেক স্ট্রং। তো মামা দেখায় তাকে, মোটামুটি এই দিকে ঘুরে ঘুরে দেখায়, দাঁড়ায় আর কি এখান থেকে, ওখানে নেয় না, বাট বলে যে তাকে কোথায় নৌকা আছে সব দেখায়। তো মাইকেল খুব লাইক করে। তো ফিরে এসে ওখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেয় মামার ওইখানে, এবং তাকে তার রুম দেখায় দেয়। তো রুমে যে এসে ঘুমায় কিছুক্ষণ, ঘুমায় যখন উঠে তার কাছে একদম অন্যরকম লাগতেছে, সন্ধ্যা হয়ে গেছে। তা তার মামি ডাকে, ডাকে এসে নাস্তা রাস্তা দেয় সেই। তো বেশ সুন্দর, মোটেলের বাইরে দেখলো যে খুব সুন্দর পরিবেশ, ওখানে মানুষজন বসে খাচ্ছে একটা জায়গায়, অসাধারণ। যাই হোক, খুব এনজয় করে ওই দিন মাইকেল, রাত সন্ধ্যাটা রাতটা খুব এনজয় করে, এবং সুন্দর বাতাস বিচের কাছে, অন্যরকম একটা পরিবেশ। তো মাইকেল বিচের পাড়ে বসে, একটা চেয়ার নিয়ে বসে তাকায় থাকে দূরে সমুদ্রের দিকে। খুব সুন্দর লাগতেছে তার কাছে, মানে কোথাও একটা ডিফারেন্স আছে, মানে তাদের এলাকায় যে বিচ সেটার সাথে মানে কেমন যেন মনে হচ্ছে আকাশ পাতাল পার্থক্য। আর দূরের আইল্যান্ডগুলোর দিকে তাকাচ্ছে, যে আইল্যান্ডগুলো তার মামা দেখেছে, যেখানে অনেক ঢেউ এসে আশ্রয় পড়ে, যেখানে সার্ফিং করা যায়, খুব সুন্দর জায়গা, গাছপালায় ছাওয়া, প্রাকৃতিক পুরা। ওই জায়গাগুলোর দিকে তাকাচ্ছে, দেখতেছে যে গাছের ডালগুলো নড়তেছে, আকাশের চাঁদ তো অর্ধেক ঢেকে আছে মেঘে, এর মধ্যে মানে হালকা ভাবে জ্যোৎস্নার আলো এসে পড়ছে, ডালপালাগুলো যে নড়তেছে বাতাসে, এটা তো অন্যরকম লাগতেছে। তো মাইকেল মনে মনে ভাবতেছে যে আমাকে ওই জায়গায় যেতে হবে, ওই জায়গাগুলো তো আসল জায়গা, ওইখানে সার্ফিং এর জন্য মানে পারফেক্ট ঢেউ আছে এবং পারফেক্ট জায়গা, এখানে তো আসলে কেমন জানি মানে টু অর্গানাইজড আর কেমন জানি লাগতেছে। যাই হোক, ও ওই জায়গাগুলো দেখলে আর এখানে বসতে ইচ্ছা করে না। মাইকেল রাতের বেলা ঘুমায় গেল, এরপর পরদিন সে বেরোলো, তার মামা তাকে নিয়ে গেল এবং বিচে নিয়ে গেল, বিচে চলাফেরা করলো, সার্ফিং বোর্ড এনে দিল, সে সার্ফ করলো, বেশ ভালো লাগলো। তো সে তার মামাকে বারবার বলতেছে যে আমরা ওইখানে কেন যাচ্ছি না, ওয়াই আর নট গোয়িং টু দোজ আইল্যান্ডস। তো তার মামা বললো যে হ্যাঁ, তোমার নিয়ে যাবো একটা একটা করে, ওইখানে অনেকগুলো আইল্যান্ড আছে এবং ওগুলোর মধ্যে ডেঞ্জারাস আইল্যান্ডও আছে, মানে বেশ উঁচু ঢেউ এরকম বাঁকায় আসে, ওইটা অনেক কঠিন, যারা মানে খুব পাকা সার্ফার তারা আসে এবং ওখানে অ্যাক্সিডেন্টও হয়, তো ওখানে যাওয়া যাবে না, তোমাকে আগে আমি আশেপাশের গুলাতে দেখাবো। তো মাইকেল বললো ওকে। তো তার মামা ঠিকই তাকে নিয়ে বিকালবেলা বেরোলো, দুপুর যখন পড়ে আসছে ওই সময় তাকে নিয়ে ইনলেটে গেল, তাদের দেখলো যে কাঠের বোট আছে তার মামার, বেশ বড়, ওইটাতে উঠায় তাকে নিয়ে বের হয়ে গেল ইনলেট থেকে। ইনলেট থেকে বের হয়ে তাকে নিয়ে এরকম বেয়ে বেয়ে চলে গেছে পাশ দিয়ে, ঈশের পাড়ি দিয়ে চলে গেল, যেতে যেতে ওই আইল্যান্ড, একটা ওই ছোট আইল্যান্ড যেটা, ওখানে যে ভিড়ল, তো খুব সুন্দর লাগলো, দেখলো যে ওখানে পাখি ডাকতেছে এবং মানে অন্যরকম একটা পরিবেশ, বিকাল হয়ে গেছে, অসাধারণ। তো মামাকে জিজ্ঞেস করলো যে এটা কি মানুষজন আসে না, দেখলো যে কোনো মানুষের সাড়া শব্দ নাই, মানে শুধু ওই যে পাখিটাকে ডাকতেছে নেচার পুরো। বলে না, এগুলো আসলে আমাদের লিজের আন্ডারে আছে এরকম, আর ওই পাশে একটা আছে, ওইটা আসলে আমাদের লিজের আন্ডারেও না, ওইটা একটা ডিফারেন্ট আইল্যান্ড, ওইটা এখনকার আমরা চাইছি, লিজ চাইছি কিন্তু পাই নাই, কারণ ওইখানে অনেক বেশি ঢেউ আসে, দুর্ঘটনা হয়, আর সবচেয়ে বড় কথা কি, এই যে আইল্যান্ডগুলো এগুলো বৃষ্টি আসলে আবার ডুবে যায়, তলায় যায়, যদি মানে বেশি বৃষ্টি হয়, মানে বেশি বৃষ্টি হলে এগুলো পানির নিচে চলে যায়, তো এই যে সমস্যা এখানে, তো সুতরাং এখানে কোনো সেটেলমেন্ট করা যাবে না, তবে আমরা চাইছি এগুলোর লিস্ট চাইছি এরকম কটা কটা। দেখাইলো তার মামা তাকে, বললো সার্ফিং করতে চাইলে করতে পারবা, দিনের বেলা আসবা, তাদের ওইখানে একটা লোক আছে বিল, বলে বিল নিয়ে আসবে তোমাকে, এনে তুমি করতে পারবা। তো মাইকেল বললো ওকে। তো সে চলে আসে, আসার পর সে এরপর মামার এখানে, সে এখানে তো আসছে দুই সপ্তাহের জন্য মামার এখানে, তো সে পরদিন আবার চলে যায় মানে একেবারে নতুন উদ্যমে বিচে, এখানে যে সেখানে এখানে সার্ফিং করে অনেকক্ষণ। তো তারপরে সে দুপুর যখন গড়ায় যাচ্ছে, এখানে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে, সে চিন্তা করে আমি আইল্যান্ডে যাব, অ্যান্ড ও চিন্তা করে যে ও বিলকে নিবে না। মাইকেল তখন বের হয়ে যায় যে সেই বিলের সাথে কথা বলে যে হাউ অ্যাবাউট আই টেক দ্য বোট, ইউ ডোন্ট হ্যাভ টু কাম। তো বিল বলে না তুমি কি এরকম পারো, বলে হ্যাঁ আমার আসছে, আমি ইনলেট থেকে অনেক বেরিয়েছি বোট নিয়ে, এসব বলে। তো বলে এটা তো প্যাডলিং বোট, তুমি নিয়ে বেরিয়েছো ওখান থেকে, বলে না আমি প্যাডল বোট নিয়ে বেরিয়েছি। অনেক বুঝায় বিলকে, সে বোটটা নিয়ে বের হয়, আর সে একটু একা একা নিজের মতো থাকতে চায়। তো মাইকেল তার সার্ফিং বোর্ডও নিছে, দুপুরের পরে সে চিন্তা করে যে যদি সুযোগ পায় সার্ফ করবো, আর নাইলে জাস্ট দেখবো আইল্যান্ডটা। তো গিয়ে ওই যেই আইল্যান্ডে তার মামা ফার্স্টে তাকে নিয়ে গেছিল সে ওই আইল্যান্ডটা দেখে। তো একা আসার পর আগেরবার কিন্তু মামা আসছিল তখন সুন্দর লাগতেছিল তার কাছে, খুব অন্যরকম লাগতেছিল, যে একা যখন আসছে তার কাছে যেন কেমন ভয় ভয় লাগতেছে, কারণ আইল্যান্ডটা মনে হচ্ছে একদম নিশুতি, মাঝে মাঝে পাখি ডাকতেছে, উদ্ভট উদ্ভট কিছু প্রাণীর ডাক যেটা সে আসলে মানে চিনে না, মাইকেল এটা ডাক শুনে নাই, হতে পারে কোনো বানর বা অন্য কোন প্রজাতির, বানরের সাথে অনেক মিল লাগছে ডাকটা, বা অন্য কোন প্রাণী হতে পারে, এখানে বেশ গাছপালা মনে হচ্ছে বেশ নিবিড় এখানে। তো মাইকেলের কাছে একটু অন্যরকম লাগতে থাকে, তারপর সে আস্তে করে তার বোটটা আস্তে করে নিয়ে আসে সে পারে আইল্যান্ডের কাছে, এনে একপাশে সে উঠায় ফেলে বোট, টেনে একদম উঠায় নিয়ে আসে বিচের এখানে এনে, তারপর সে হেঁটে চলে যায় ওখানকার ওই পাশে যেখানে ঢেউ আশ্রয় পড়তেছে ওদিকে যায়, ওদিকে যেয়ে দেখে মানে অসাধারণ, সার্ফিং বোর্ড নিয়ে আসে, চিন্তা করে যেগুলো সার্ফ করি, তো সুন্দর সে নেমে যায় এবং সার্ফ করে, অনেকক্ষণ সার্ফ করে এবং তার কাছে মানে বেশ লাগতে থাকে, মজা লাগতে থাকে, এমনকি মেইন যে আইল্যান্ড ছিল সেটার থেকে মজা লাগতে থাকে, যেখানে মামার ওইখানে ছিল সেখানকার থেকে বেশ ইন্টারেস্টিং। তো এইখানে সে সার্ফ করতে করতে সে তাকায় দেখে যে মামা যে ইন্ডিকেট করছিল যে এই পাশের এই আইল্যান্ডটার পাশের আইল্যান্ডটা তার মামারা লিজ নিতে চাইছে, ওই পাশেরটা যেটার কথা তার মামা বলতেছে ওইটা আরেকটু বড় এবং কেমন কেমন যেন ঝোপালো টাইপের মনে হচ্ছে, গাছপালাগুলো ফুলে উঠছে ওইখান থেকে, আর এখান থেকে এসে দেখতেছে যে ঢেউগুলা জাস্ট এসে অনেকটা এরকম ঘুরে সার্কেল করে করে পড়তেছে। তো মাইকেল মনে করে যে ওইখানে গেলে তো মেইন সার্ফিংটা করা যাবে, এখান থেকে তো সম্ভব না, মামা তো ওদিকে নেয় নাই বলছে এইদিকেই যাইতে, তো অলরেডি বেলা পড়ে আসছে, তো আর সে চিন্তা করে যে থাক এখন চলে যাই, অলরেডি বেলা পড়ে আসছে ঠিক হবে না, আমাকে তো ফিরে যেতে হবে, আর আমি তো এত এক্সপার্ট বোটম্যানও না, যে তাড়াতাড়ি সে সবকিছু গোছায় চলে আসে। তো এসে মামা তাকে বলে যে তুমি নাকি আজকে ওখানে বেরোইছো, তুমি বিলকে নাও নাই, বলে যে হ্যাঁ মামা আমি গেছি, আমি তো জানি বোট রাইড করতে হয় কেমনে, বা তুমি ইনলেটে বেরিয়েছো, বলে অনেক বেরিয়েছি ইনলেট থেকে বোট নিয়ে, কোনো ব্যাপারই না। তো মামা বলে ওকে, তার মামা একটু টাফও ছিল, মনে করছে যে ভাইগনা টাফ, তো সে মামার সাথে এসে গল্প গুজব করে মানে ওই জিনিসটা ইজি করে ফেলে। তো এরপরে মাইকেল কিন্তু দু একদিন এরকম গেছে পরপর ওই জায়গায় যেয়ে ওখানে সার্ফিং করছে বেশ মজা, এবং প্রত্যেক দিনই তার চোখ ছিল ওই দূরের আইল্যান্ডটার দিকে, সে প্রতিদিন তাকায় থাকে ওদিকে। তো চতুর্থ দিনের দিন বৃষ্টি শুরু হলো তাদের ওখানে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, বেশ মানে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। তো শুনলো যে ওয়েদার আপডেটে বলতেছে যে ঝড় আসতেছে, ট্রপিক্যাল স্টর্ম আসতেছে, তো এইটার জন্য আকাশ খুব বেশ মানে ঘুমট হয়ে আছে, আবার মাঝে মাঝে হঠাৎ করে বাতাস চাচ্ছে আর বৃষ্টি, এরকম একটা অবস্থা, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা অন্যরকম। তো দেখা গেল যে মানুষ যারা বিচের কাছে ইয়াং ছেলে পেলে তারা সবাই আসে, কিন্তু মানে বয়স্করা একটু সরে সরে আসে, ওরা যাচ্ছে না, ফ্ল্যাগ লাগাই দিতে বলছে, সব জায়গায় ফ্ল্যাগ লাগাই দিছে যে যতটুক পর্যন্ত যাওয়া যাবে ততটুক পর্যন্ত যাওয়া যাবে না। তো মাইকেলের হয়ে গেল সমস্যা, মাইকেল তো বন্দী সেই বিচের কাছে, যে পছন্দ করে না, আর এতটুক এই যে ছোটখাটো ওয়ার্নিং তার জন্য কিচ্ছু না, সেইগুলার সিরিয়াস কিছুই মনে করে না, আরো মানে সে চ্যালেঞ্জ ফিল করে এগুলো নিয়ে। আর ওই সময় মানুষজন আরেকটু এরকম চ্যালেঞ্জিং ছিল, যারা টিনেজ ছিল তারা বেশ চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করত, কারণ তখনকার সময় এতটা ইন্টারনেট নির্ভর জিনিসপত্র ছিল না, মানুষ প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার করতে পছন্দ করত। তো মাইকেল এরকম ওই দিন দেখে এরকম বৃষ্টি, তারপর দিনও এরকম মানে গুমোট একটা ওয়েদার মেঘলা এরকম, তো সে চিন্তা করে যে না আজকে আর থাকা যায় না, আমি বোট নিয়ে বেরিয়েছি, মামাকে কিছু আর বলে না, সে সুন্দর করে তার মতো ওই নিয়ে বোটটা নিয়ে সে সুন্দর বের হয়ে যায়। তো দেখে ঢেউটা একটু বড় বড়, একটু বড় বড় মানে ওয়েভগুলা বেশ বড় হয়ে আসতেছে, একটু অস্বস্তি লাগে তার কাছে, কারণ দুলতেছে নৌকা বেশ বড়, কিন্তু আমার মজাও লাগে, মাইকেলের কাছে মজাও লাগে। তো সে বাইতে বাইতে চলে আসে ওই আইল্যান্ডের কাছে যেখান থেকে সে যায়। তো সে যখন ওখানে এসে পৌঁছেছে তখন কিন্তু মধ্য দুপুর, মানে 12:30 বাজে, প্রচন্ড গরম, মানে কেমন একটা ভ্যাপসা ওয়েদার, যখন ঠান্ডা বাতাস আসতেছে তখন একটু বাতাস লাগতেছে, এছাড়া বেশ গরম, আর এর মাঝে সারা আকাশ মেঘেছে আছে, মাঝখান দিয়ে স্কাইলিক হচ্ছে, স্কাইলিক হচ্ছে মেঘ যখন সরে যায় দু এক জায়গাতে, ওখান থেকে সূর্যের আলো ঢুকতেছে এবং অসাধারণ একটা রং তৈরি করতেছে, সূর্যের আলোটা মেঘে পড়ে একটা অন্যরকম রং তৈরি হচ্ছে, আর যে পানির যেখানে পড়তেছে সূর্যের আলোটা সেই জায়গাটা ঝিকমিক করে উঠতেছে, অন্যরকম লাগতেছে। আর ঢেউটা কিন্তু খুব মানে রাগি বা খুব প্রবল ঢেউ না, যেখানে পড়তেছে ওই জায়গাগুলো তো কেমন জানি উথাল পাথাল করতেছে, মানে সমুদ্রটা ফুলে ফেঁপে আছে এরকম লাগতেছে তার কাছে, অসাধারণ একটা দৃশ্য। তো মাইকেলের কাছে মানে অন্যরকম লাগলো, হি গট অ্যামেজড। তো ওর কাছে একটা ক্যামেরা ছিল তখন, তো সেটা হচ্ছে একটা জাস্ট ওয়ান টাইম ক্যামেরা, মানে ওই যে রিল ফিক্সড অবস্থায় থাকে, ছবি তোলা শেষ হলে মানে ওইটা শেষ, ওই ক্যামেরার কাজ নাই, তো ওইটা সে নিছিল আর কি। তো এখান থেকে সে বসে বসে ওইটা ছবি তোলার চেষ্টা করে যতটুকু সে পারে, ওই ক্যামেরায় যতটুকু ওঠে, এগুলো তো ফিক্সড শাটার, তো তুললো ছবি কতগুলা, তুলতে তুলতে তার কাছে অসাধারণ লাগলো। এবং এই ফাঁকে যখন সে ছবি তুলতেছে, তার কাছে তার ভিউ ফাইন্ডারে ওই আইল্যান্ডটাকে দেখলো যে এই স্কাই লিকটা এসে পড়ছে ওই পাশের আইল্যান্ডের কাছে, একদম অসাধারণ লাগতেছে দেখতে, মানে অন্যরকম, মানে অন্যরকম সুন্দর। সে চিন্তা করলো যে এই ছবিটা ওয়াশ করলে যা আসবে, তো তখন তার মাথায় চিন্তা হলো Why not going there and spend some time? এই চিন্তা করে সে চিন্তা করলো যে যা থাকে কপালে আমি চলে যাবো আজকে, ওদিকে যাব। চিন্তা করে সে প্যাডল করা শুরু করলো আর কাছে যাচ্ছে, তো যত যাচ্ছে ঢেউটা মনে হচ্ছে একটু ভারী হচ্ছে, মানে তার নৌকাটা একটু একটু বেশি উপর উঠে যাচ্ছে আবার নামতেছে, একটু বেশি বেশি উপর উঠে যাচ্ছে আবার নামতেছে, মানে বোঝা যাচ্ছে যে উথাল পাতালটা বাড়ছে। সে কিন্তু মোটামুটি এই ছোট আইল্যান্ড থেকে বেশ খানিকটা চলে আসছে দূরে। মাইকেল একবার ফিরে চাইল, দেখলো যে সে বেশ দূরে চলে আসছে, আর তাদের মূল যে খাড়ি যেখান থেকে সে বের হয়েছে সেটার থেকে তো বেশ দূরেই। তো সে চিন্তা করলো যে আমি তো একটু ডিপ জায়গায় চলে আসছি, সে মানে একটু কেয়ারফুলি চিন্তা করলো যে আমার কি কি এখানে প্রোটেকশন আছে। দেখায় দেখলো হ্যাঁ এখানে লাইফ ভেস্ট আছে, লাইফ বয় আছে, হ্যাঁ মানে সে চাইলে লাইফ বয় ইউজ করতে পারে, একটা ছোট্ট সেইল আছে, চাইলে সেইলটাও খাটাইতে পারে বোটে। তো চিন্তা করলো যে ওয়েল মোটামুটি একটু প্রোটেক্টেড, তো যাই অসুবিধা নাই দেখি। তো চিন্তা করে সে আবার প্যাডেল করা শুরু করলো। একবার চিন্তা করছিল সেইল উঠায় দিবে নাকি, বাতাস তো আছে, মাঝে মাঝেই বাতাস আসতেছে, তো চিন্তা করলো যে আবার উল্টাপাল্টা যদি কিছু হয়ে যায় এদিক ওদিক যাই তো সমস্যা হয়ে যাবে, এখন আমি ওদিকেই যাই। তো চিন্তা করতে করতে প্যাডেল করতে করতে আস্তে আস্তে যাচ্ছে, আর আইল্যান্ডটা কাছে আসতেছে এবং ওই স্কাই লিক গুলো কাছে আসতেছে, অনেক অসাধারণ লাগতেছে। তো সে একসময় আইল্যান্ডের কাছে চলে আসলো, তো সে দেখতেছে একটা আইল্যান্ড উইথ নিবিড় বন, মানে গাছপালা একদম ছড়ায় আছে ওই পাশে বিচের ওই পাশে, মানে বিচটা এখানে এবং বিচের উপরে সে সমুদ্রের পানি ঝপাস ঝপাস পড়তেছে ওই পাশ থেকে, মানে সে যদি একটু ঘুরে ওদিক দিয়ে যেত তাহলে তার বোট শুদ্ধা এসে পড়তো, এরকম সে কন্ট্রোল করতে পারত না মোটেই। মাইকেল একটু ভয় পাইছে যে সামহা ওই যে সে চিন্তা করতো সেল উঠায় দেওয়ার বা সামথিং, যদি একটু তার মিস ডিরেকশনে চলে যাওয়া হয়তো সে একটা বিপদেই পড়তো, মানে এরকম ঘুরে গেছে তো, মানে এই যে আইল্যান্ডটার মাথাটা এবার ঘুরে আসছে, তো সে যে সাইড থেকে আসছে ওই সাইড ওইভাবে ঢেউটা বাড়ি খাচ্ছে না, ওই আস্তে করে এসে পানিগুলো জাস্ট উঠে যাচ্ছে উপরে। তো সে চিন্তা করলো আইল্যান্ডের এই পাশে আমি ঢুকে যাওয়ার চেষ্টা করি, যে মানে অতটুকু তার বোট চালানোর অভিজ্ঞতা আছে, সে আস্তে করে ঘোড়া এই পাশ থেকে আনলো, এনে সে ঢুকাই দিল যে জায়গাটা মানে সফট ভাবে ঢেউ আসতেছে ওখান থেকে, আস্তে করে যে তার বোট ঘ্যাচ করে উঠে গেল ওইখানে। তো উঠে এসে লাভ দিয়ে নামছে, নেমে এসে বোটটাকে টানা শুরু করলো ওখান থেকে টেনে, মানে যতটুকু পারা যায়, বোট কিন্তু বেশ মোটামুটি ভারী, যতটুকু পারা যায়, আর মাইকেল মোটামুটি তার ভালোই শক্তি ছিল, সে টেনে মোটামুটি যতটুকু পারছে উঠায় নিছে। উঠায় নিয়ে দেখলো যে ওখান থেকে একটা গাছের এরকম শেকড় ওদিক দিয়ে বেরো আসে, তাড়াতাড়ি বুদ্ধি করে তার বোটের যে অ্যাঙ্কর অ্যান্ড গ্র্যাপল ছিল ওইটা টেনে নিয়ে ওই শেকড়ের সাথে, মোটা শেকড় এরকম নেমে গেছে ওইটার সাথে, সে পেঁচায় দিল ভালো করে, পেঁচায় করে পেঁচায় মানে বেঁধে দেওয়ার মতো আর কি, আটকায় দিল ওইটাতে যাতে কোনো মতেই না যায়। যত দূর পারছে বোটকে টেনে উঠে ওখানে গ্র্যাপলের সাথে বেঁধে দিয়ে সে নামলো, নেমে তার সার্ফিং বোটটা নিয়ে গেছে, মানে চিন্তা করছে যে সার্ফ করবে। হেঁটে হেঁটে যাচ্ছে যে একদম ওই যে যে জায়গায় যাকে ওই যে রেজিং ওয়াটারগুলো আসতেছে ঝপাস ঝপাস পড়তেছে ওইটার কাছে চলে গেল সে। তো ওইখানে ঢেউয়ের আনাগোনা থেকে তার আর সাহস হইতেছে না সামহাও, কারণ সে তো অনেক দূরে, চিন্তা করলো যে আমার আশেপাশে কেউ নাই, মানে এইটা একটু তার কাছে একটু ডিফারেন্ট লাগছে যে আশেপাশে কেউ নাই, অ্যান্ড টোটালি এটা দেখে মনে হচ্ছে ওয়াইল্ড একটা আইল্যান্ড, মানে গাছপালাগুলো যেভাবে আছে বাতাসে এরকম দুলতেছে অন্যরকম একটা অবস্থা, আর তার যে যে আইল্যান্ডের কাছ থেকে সে আসছে এইটা এখান থেকে দেখে মনে হচ্ছে ওইখান থেকে এইটাকে যেরকম দেখা যাচ্ছিল ওরকম দেখা যাচ্ছে না, মনে হচ্ছে আরো ছোট, আর তাদের যে মূল আইল্যান্ডটা যেটা মূল যেটা খাড়ি যে সে বেরিয়েছে ওইটা আরো দূরে একদম ছোট্ট একটা টটের মতো দেখা যাচ্ছে। তো সে বুঝলো সে বেশ দূরে চলে আসছে, তো তার সার্ফিং করার সাহস হচ্ছে না, সে অনেক চিন্তা ভাবনা করে পরে চিন্তা করলো কি আছে কপালে নামি, তো সার্ফ বোর্ড নিয়ে সে নেমে গেল, নেমে যেয়ে শুরু করলো সার্ফিং করা। প্রায় কিছুক্ষণ আধা ঘন্টা করার পর খুব মজা পেয়ে গেল, সেখানে ঢেউগুলো এমন ভাবে আস্তে আস্তে অসাধারণ লাগতেছে, একেবারে সে মনে হচ্ছে যে সে যখন ঢেউয়ের উপর উঠে যাচ্ছে মনে হচ্ছে সে একটা পাখির মতো, তার মানে অন্যরকম লাগতেছে। এই আগে ওইখানে যে সেই মজা পায় নাই, আর সে যখন তার হোমল্যান্ডে মানে ওইখানে ফ্লোরিডায় করতো তখন এই মজাটা সে পায় নাই, যাই হোক মানে বেশ জোশ লাগতেছিল তার কাছে। তো সে কতক্ষণ যে সার্ফিং করলো এরকম বলার মতো না, করতে করতে একসময় সে হঠাৎ খেয়াল করলো ঢেউ বেড়ে গেছে এবং বাতাসটা এলোমেলো ভাবে বাড়ি দিতেছে, গাস্টি উইন্ড, মানে সে মানে ঢেউয়ের পরিমাণ বেড়ে গেছে, সে তো খুব ইন্টারেস্ট নিয়ে করতেছে কাজটা। দেখলো ঢেউটা বেশ বড় সার্কুলার মোশনে এইভাবে আসতেছে, জবাস করে এসে পড়তেছে, এবং সে মানে নেমে যখন যাচ্ছে এতটা তো সে পাকা হয় নাই তখনও, মানে কমন সে তো আগে এরকম করেও নাই। তো সে যখন নাকি এসে যখন নামতেছে মানে ল্যান্ড করতেছে তখন তার কাছে ভয় লেগে গেছে। সে তাড়াতাড়ি কি করলো, ওই সার্ফ নিয়ে সাথে মানে ওই তার বিচের কাছে এসে তাড়াতাড়ি সে টেনে বোর্ড নিয়ে চলে আসছে, এসে সে উঠে গেছে বিচে উঠে গেছে। উঠে দেখতেছে ওই পাশটা যেখান থেকে ঢেউটা আসতেছে জোরে জোরে, এখন সেই জায়গাটা একেবারে কালো কুচকুচে হয়ে গেছে, মানে মনে হচ্ছে ধূসর ছাই, কালচে ছাই রঙের মেঘ একদম টিপ ওই জায়গা হয়ে গেছে, এবং আলো নাই আকাশে, হিসেবে স্কাইলিক ছিল ওগুলো কিচ্ছু নাই, এবং বেশ গাস্টি উইন্ড বারবার এসে বাড়িয়ে দিতেছে, ঢেউগুলা মানে একদম ছপ ছপ করে পড়তেছে, এবং সে ভিজে গেল কয়েকবার। তো চিন্তা করলো যে এটা বিপদের জিনিস, আমার তো এখন বেরোনো সম্ভবই না এখান থেকে, মানে কঠিন অবস্থা, এই এই সমুদ্র তো আমি দেখি নাই এরকম অশান্ত কেমনে গুলো। তো সে তাড়াতাড়ি সার্ফিং বোর্ড নিয়ে ওখান থেকে দৌড় দিয়ে চলে আসলো এই পাশে, মানে আরো মানে একটু মানে যেখানে পানি আসে কম ওই জায়গায়। তো এসে সে দেখলো যে মানে কঠিন অবস্থা, মানে এর মধ্যে কিছুক্ষণের মধ্যে গাছপালা সমানে নড়া শুরু হয়ে গেছে। তো ভাবলো যে বিপদে পড়ে গেলাম, তো তাড়াতাড়ি সে গেল তার বোটের কাছে, দেখলো যে তার বোটের পিছনের অংশ যেটা পানিতে ছিল ওইটা এরকম করে লাফাচ্ছে, কঠিন অবস্থা। তো সে এক লাফ দিয়ে উঠলো বোটে, লাফ দিয়ে উঠছে বোটে, কারণ হচ্ছে যে জিনিসপত্র কিছু বের করে রাখতে হবে যদি কোনো বিপদ হয়, বোট যদি ভেসে যায় এখান থেকে, মানে বোটটা যেভাবে লাফাইতেছে এবং টেনে সরে যাচ্ছে হইতেই পারে বিপদ। সে বোটে লাফ দিয়ে উঠে দৌড়ায় গেল, একটা বক্স ছিল এখানে, বক্সটা টেনে খুললো, এখান থেকে সে লাইফ জ্যাকেট নিয়ে পরে ফেললো, ওই লাইফ বয় একটা টেনে খুললো, আর দেখলো ওখানে বক্স আছে, ওই বক্সটা নিয়েও সে লাফ দিয়ে নামলো বোটের থেকে, এবং ওই বক্সের পাশেই ছিল হচ্ছে একটা ছোট্ট ল্যান্ড্রেন, ওই ল্যান্ড্রেন নিয়েও আসছে, ওইটা ব্যাটারি চার্জ ল্যান্ড্রেন, ওইটা নিয়ে নামছে, মানে একটা মানে ল্যাম্পের মতো আর কি, হারিকেনের মতো ল্যাম্প দেখতে। যাই হোক, কোনো মতো নামছে, নেমে দেখতেছে ততক্ষণে পুরো কালচে এবং বাতাস হুহু করে বওয়া শুরু করছে, কঠিন অবস্থা, মানে মানে আমাদের দেশে যেমন কালবৈশাখী শুরু, আর বজ্রপাত চমকাচ্ছে দূরে, লাইটনিং এক একটা ক্র্যাক করতেছে এই মাথা থেকে ওই মাথা, ভয়ঙ্কর অবস্থা, গাছগুলা মানে একদম ভয়ঙ্কর রকমের নাচানাচি শুরু করছে, মানে সে ভয় পেতেছে যে গাছ কোনটা ভেঙে পড়ে, বড় বড় গাছ আছে। তো একেবারে দিশেহারা অবস্থা, মাইকেল মানে বুঝতে পারতেছে না, তার কাছে মনে হচ্ছে তার এই বোটটা ছিঁড়ে চলে যাবে ওইখান থেকে, যেভাবে ওই যাকে শিকড়ের সাথে পেঁচানো, মোটা শিকড় ছিল অবশ্য, সেটার সাথে তার দড়িটাও বেশ মোটা, গ্র্যাপেল দিয়ে আটকায় দিছে। তো এইভাবে করে বোট এরকম এরকম করতেছে, মানে চলে যাবে এরকম অবস্থা। তো সে দিশা না পেয়ে এদিক ওদিক তাকাইতেছে কি করবে, এরকম খোলা জায়গায় দাঁড়ায় থাকা সম্ভব না, বাতাসে তার চুল উড়ে একদিকে চলে যাচ্ছে। এই সময় সে হঠাৎ করে তাকায় দেখলো যে গাছপালার মধ্যে দিয়ে একটা উঁচু ঢিবির মতো, মানে ওই জায়গায় উঁচু পাহাড় টাইপের টিলা টাইপের, তো সে দৌড় দিল ওদিকে, চিন্তা করলো যে ওইখানে ওই পাথরের টিলা, দেখে বুঝতে পারছে পাথরের ওইটা, তো ওইটার পাশে যদি দাঁড়াইতে পারি হয়তো বাতাস টাতাস থেকে বাঁচা যাবে, মানে যেভাবে বাতাস দিচ্ছে যে উড়ে চলে যাবে এরকম অবস্থা। তো দৌড়াইতে দৌড়াইতে সে ওই গাছপালার মধ্যে দিয়ে শো শো শব্দ হচ্ছে, অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নামে নাই তখনও, সে দৌড় দিয়ে চলে আসলো ওই টিলাটার কাছে। টিলাটার কাছে এসে দেখতেছে এক পাশে একটা খোড়ল আছে এরকম গুহার মতো, এরকম জাস্ট লাইক মানে কেভ যেরকম থাকে, কেভের মাথা ওইরকম। তো সে কোনো কিছু চিন্তা না করে ওটার মধ্যে ঢুকে গেছে। তো ওটার মধ্যে ঢুকে যাওয়া হতে বাতাসের যে বাড়িটা ওটা থেমে গেছে, ল্যান্ড্রেনটাকে সে অন করে দিছে। হ্যাঁ, ভাগ্য ভালো একটা চার্জ ছিল, ল্যান্ড্রেনের চার্জ ছিল, মোটামুটি ফুল চার্জ করা ছিল। তো যখন তার এই ল্যাম্পটা জ্বলে উঠছে তখন আলো হয়েছে, এই আলোটা একটা সাদাটে আলো, কারণ একটা টিউব লাইটের মতো ছিল ভিতরে, এই সাদাটে আলোতে সে দেখতেছে আশেপাশে দেয়ালটা কালচে পাথরের দেয়াল, মানে কালচে পাথরের দেয়াল এবং এবড়ো থেবড়ো সারফেস, আর নিচের যে মাটিটা ওইটা মাটি, নর্মাল মাটি, এবং অনেক এরকম ই হয়ে গেছে, এরকম ছোট ছোট আগাছার মতো ইটি হয়ে রয়েছে এখানে, আর কেমন জানি একটা বদ্ধ পরিবেশ ভিতরে, আর ওই যে বাইরে যে বাতাস ছুটছে বাতাসটা হু হু শব্দ করতেছে, ভয়ঙ্কর শব্দ, হু হু করে শব্দ করতেছে, আর কয়েক সেকেন্ডের মধ্যে এই বাতাসের তোড় এত বাড়লো, সে দেখলো কিছু ডালপালা ভেঙে চুরে চলে গেল ওই সামনে দিয়ে, ওই যে তার এই গুহামুখের সামনে দিয়ে একদম ডালপালা কিছু ভেঙে চুরে চলে গেল বাতাসের এত দাপট, মানে মাইকেল মনে করলো যে আমি তো কয়েক সেকেন্ড থাকলে আমাকে উড়াই নিয়ে চলে যেত এরকম একটা অবস্থা। আর এই সময় শুরু হলো বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, মানে এত এত ফোর্সে বৃষ্টি নামতেছে যে মনে হচ্ছে যে পানি ধুয়ে নিয়ে যাবে দেয়াল টেয়াল সবকিছু, মানে বাইরে যেখানে পানিটা পড়তেছে। তো তখন মাইকেল ফাইন্ড আউট করলো যে তার পায়ের যে সরসর করে পানি যাচ্ছে, মানে এই যে পানিটা এটা এই গুহার মধ্যে দিয়ে ঢুকতেছে। তো মাইকেল ভয় পাইল যে মানে কি হয়, এবং বাইরে টোটালি ডার্ক, এই যে তার ল্যাম্পের আলো তো যতটুকু আলো ছড়াচ্ছে এতটুকুই, মানে আশেপাশে এবং বাইরে মনে হচ্ছে অন্ধকার, রাত হয়ে গেছে এরকম। এর মাঝে চরম বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি, আর তার সাথে বাতাস উহু করে যাচ্ছে, এত ফোর্সে বাতাস যাচ্ছে মনে হচ্ছে যে হ্যারিকেন হলে যেরকম হয় সেরকম। তো ভয়ে মাইকেলের আত্মা শুকায় গেছে, কারণ সে চিন্তা করতেছে আমি এখানে একলা আটকা পড়লাম, মানে কেউ তো জানে না যে আমি এখানে আছি, আমি কোথায় আছি এটা কেউ জানে না। আর ওই সময় তো আসলে কমিউনিকেশন ডিভাইস এরকম ছিল না, মানে কেউ যে তাকে খুঁজে বের করবে এরকম একটা, তার কাছে কোনো হ্যান্ড রেডিও নাই, কিচ্ছু নাই যেটা সিগন্যাল পাবে বা সেইখান থেকে মেসেজ দিবে এরকম কিছু। তো এইটা সে ভয় পাচ্ছে যে কেউ তো জানে না আমি কোথায়, আর আমি যে বের হয়ে আসছি মামা হয়তো বোর্ড দেখে বুঝবে যে আমি বের হয়েছি, বাট আমি কোথায় গেলাম এটা তো মামা জানবে না। হ্যাঁ, আমি যে এখানে চলে আসছি এটা তো মামা জানবে না। আর এই যে গুহাতে পানি ঢুকতেছে এটা কতদূর উঠবে? হ্যাঁ পানি, এটা তো আমি জানি না, মামা তো বলছে যে এই আইল্যান্ডগুলো তলায় যায় পানিতে, মানে পানি উঠে যায় পানি এই আইল্যান্ডগুলোতে। এই ভয়টা সে পাচ্ছে। তো সে দেখতেছে এরকম তার যে ল্যাম্পের আলোতে, ল্যান্টার্নের আলোতে সে দেখতেছে যে পানি যাচ্ছে, কিন্তু পানি খুব বেশি উপর উঠতেছে না, মানে তার এই গোড়ালি লেভেল, স্নিকারের গোড়ালি লেভেল, এটা হচ্ছে কি পানি এই পাশ থেকে এসে ঢুকে যেয়ে কোনো জায়গাতে বের হয়ে যাচ্ছে, আবার পানিটা এখান থেকে ঢুকতেছে শুকু পাশে বের হয়ে যাচ্ছে। তো সে বুঝলো যে এতক্ষণে যেহেতু পানি খুব বেশি উঠেনি, তো পানি মনে হয় খুব বেশি উঠবে না। এবং একটু পরে দেখা গেল যে বৃষ্টির তোড় একটু কমাতে পানিও একটু কমে গেল, মানে মানে পানির যে লেভেলটা ছিল এটা কমে গেল, কিন্তু অন্ধকার মোটেই কমতেছে না বাইরে, একই রকম ডার্ক, বৃষ্টি হচ্ছে, বাতাস চলতেছে, মানে বৃষ্টির তোড়টা একটু কমে গেছে। তো মাইকেল চিন্তা করলো এখন তো কিছু করার নাই, আমি তো এখানে আটকেই গেছি। তো সে একটু তাকায় দেখলো এদিক ওদিক, দেখলো যে একটা পাথরের অংশ আছে ওটা একটু উঁচা, সেখানে এসে বসলো। ওখানে বসে সে ওই ল্যান্টার্নটা রেখে সে মনে মনে চিন্তা করতেছে যে কি করা যায়, মানে তার তো আসলে কোনো উপায় নাই। তো অনেকক্ষণ বসে আছে মাইকেল এবং এই বাতাসের হুইসেল শুনতেছে, বাতাসের যে শব্দ, শো শো করে বাতাসের শব্দ হচ্ছে এটা পাচ্ছে, মানে এটা তার ই হয়ে গেছে। প্রথম দিকে একটু মানে অন্যরকম লাগতেছিল, কারণ গুহার মধ্যে যে বাতাস ঢুকে বেরোচ্ছে, কিন্তু এখন অনেকটা তার কাছে ইউজ টু হয়ে গেছে। আর সে চিন্তা করতেছে যে আমার এই ল্যান্টার্ন কতক্ষণ চলবে। তার যে ওখানে যে সে যে এখান থেকে একটা ব্যাগের মতো বের করছে টেনে ওই যে বোটের থেকে, সে ওইটা খুলে দেখছে ওইটার মধ্যে কিছু ড্রাই ফ্রুট আছে, তার ওই ক্র্যাকার স্ম্যাকার রাখা আছে, ওইটা খাওয়ার জন্য হয়তো ইমার্জেন্সি রেখে দেয়। চিন্তা করলো যে এগুলো কিছুক্ষণ খাওয়া যাবে, অসুবিধা নাই। এগুলো ভাবতেছে এই সময় সে গুহার ভেতর থেকে একটা তীক্ষ্ণ চিৎকার শুনল, মানে তীক্ষ্ণ একটা মানে অনেকটা মানে চিকন টাইপের একটা চিৎকার গুহার ভেতর থেকে আসছে। তো মাইকেল চিন্তা করলো এটা কিসের শব্দ বা কে চিৎকার করলো, মানে সে ভয় পাইছে, মানে সাউন্ডস কাইন্ড লাইক হিউম্যান, মানুষ যদি চিৎকার করে যেরকম হয় অনেকটা ওইরকম। তো সে ভয় পাইছে যে কি মানে চিৎকারটা কিসের। তো চুপচাপ সে বসে আছে, চিন্তা করতেছে কোনো প্রাণী ঢুকছে নাকি বা কোন রকমের প্রাণী এখানে আসে নাকি জঙ্গলের মধ্যে, যেটা হয়তো এই গুহার অন্য কোথাও স্থান মানে আশ্রয় নিছে, সেটা হয়তো চিৎকার করছে ভিতরে, কিন্তু অনেকক্ষণ ধরে আর কোনো সাড়া শব্দ নাই। তো মাইকেলের কাছেও মানে অস্বস্তি লাগতেছে, চিন্তা করতেছে যে মানে কি হইতেছে, গুহা থেকে বের হয়ে যাবে নাকি এরকম ভাবতেছে। এই সময় তার গুহার বাইরে সেরকম একটা শব্দ শুনলো, মানে তার সে যে বসে আছে এন্ট্রেন্সের কাছাকাছি জায়গায়, ওইখানে মনে হলো মুখের কাছে ওই টাইপের একটা শব্দ, ওই যে ওই চিৎকার টাইপের একটা শব্দ, বাট ওইটা এত ডিপ ছিল না, মানে সামনে দিয়ে যেটা হচ্ছে চিৎকারটা কেমন যেন একটা শব্দ করে গেল কে। এবং সে অবাক হয়ে খেয়াল করলো এখান থেকে যেখান থেকে সে বসছে সেখানে গুহার মুখটা দেখা যায়, মুখটা মানে সরাসরি দেখা না গেল বোঝা যায় যে গুহার মুখের যে আলোটা ওইটা পাওয়া যায়, কারণ অন্ধকার হয়ে গেল কিন্তু আকাশের একটা আলো আছে, সেটা কিন্তু গুহার মুখ থেকে এখানে পড়তেছে এরকম, এতটুকু কিন্তু বোঝা যায়। তো মনে হলো কিছু একটা মুভ করে গেছে সামনে দিয়ে, একটা ছায়ার মতো, মানে এক সেকেন্ডের জন্য অন্ধকারটা আরো ডিপ অন্ধকার হয়ে গেছিল। তো মাইকেল ভয় পাইছে, মনে হলো যে কেউ কি ঢুকলো গুহার মধ্যে এরকম, এবং সে ভয় পাইছে, ভয় পেয়ে সে তাকাই আছে ওদিকে। একটু পর মনে হলো যে হ্যাঁ, ওই আলো আধারই যেখানে এসে পড়ছে, ওই গুহামুখের ছায়াটা যে জায়গায় পড়ছে, যেখানে ওই যে বাইরের আকাশের আলো বা রাতের আলো অন্ধকারের মধ্যে যতটুকু মানে আলো দেখা যায়, সেই আলোর জ্যোতিটা যতটুকু ছিল সেটা মনে হচ্ছে মাঝে মাঝে মুভ করে অন্ধকার আরো হয়ে যাচ্ছে, মানে কেউ একজন এগোয়ে আসতেছে এদিকে। তো মাইকেল ভয় ভয় তার ল্যাম্পটাকে উপর দিকে বাড়ায় ধরলো, মানে উপর দিকে উঁচু করে বাড়ায় ধরলো সামনে দেখার জন্য যে কে আসতেছে ওদিক থেকে বা কি আসতেছে। তো কিছুক্ষণ সে ওরকম ধরে রাখছে, আলোটা কিন্তু বেশ খানিকটা সামনে যেয়ে পড়তেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে পানি কুলকুল করে এসে চলে যাচ্ছে যতটুকু তার যে লণ্ঠনের আলো যতটুকু পড়ছে ততটুকুর মধ্যে, আর গুহার দেয়ালটা দেখা যাচ্ছে, এবং গুহার দেয়ালের মধ্যে আলো পড়ে বেশ ভীতিকর লাগতেছে, কারণ এই আলো যথেষ্ট না, সামান্য একটু জায়গা আলোকিত করতেছে গোল করে, বাকি জায়গাটা দেখা যাচ্ছে না। এর মধ্যে মাইকেলের মনে হলো মানে একটা আলো আধারির মধ্যে কিছু একটা আছে ওখানে, ওই গুহার ফ্লোরের মধ্যে মনে হচ্ছে হামাগুড়ি দিয়ে কিছু একটা আসতেছে। এখন এটা কি কোনো মানুষ নাকি অন্য কোনো প্রাণী সে বুঝতে পারলো না, আবার কোনো কুমির বা কিছু নাকি তাও সে বুঝতে পারে না, কারণ অনেকটা মনে হচ্ছে যে ক্রল করে যেরকম আসে সেরকম। তো মাইকেল ভালো মতো দেখার জন্য আরেকটু যখন লন্ডনটা সামনে গেছে, সে শুধু দেখলো দুইটা চোখ জল জল করতেছে, এবং সে এক মিলি সেকেন্ডের জন্য দেখছে যে চোখটা জল জল করছে, তার পাশে মুখ মানে ওই আলোটা যতটুকু পড়ছিল মানে আলো আধানের মধ্যে, সেই মুখটা হচ্ছে একটা মানে মানুষের মতো স্কিন ঠিক না, মানে ছাই বর্ণ ফ্যাকাশে টাইপের, এর মধ্যে দুইটা চোখ তাকাচ্ছে এবং চুল আছে মনে হচ্ছে তার কাছে, এবং মনে হচ্ছে যে হা করে আছে তার দিকে। তো মাইকেল আসলে এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে সে গুহার ভেতর দিকে দৌড় দিল ল্যান্টার্ন নিয়ে, এবং সে যখন দৌড় দিয়েছে পেছন থেকে চিৎকার শুনছে আবার একটা। তো দৌড়াইতেছে মাইকেল গুহার মধ্যে, গুহাটা কিন্তু একদম আঁকা বাঁকা হয়ে গেছে, এবং যতটুকু তার আলো পড়তেছে ততটুকু যা দেখা যাচ্ছে, এবং দেয়ালগুলো সামনের দিকে মনে হচ্ছে কয়েক জায়গায় ভিজা ভিজা, এক জায়গায় দেখলো পানি পড়তেছে উপর থেকে, মানে ওই জায়গাটা মনে খোড়ল আছে কোনো উপরে, সেখান থেকে পানি ঝরঝর করে পড়তেছে, সেই পানিও চলে যাচ্ছে। তো মাইকেল দৌড়াচ্ছে, দৌড়াতে যে এক জায়গায় দেখলো যে দুই ভাগ হয়ে গেছে গুহাটা, তো সে কোন দিকে যাবে বুঝতে পারতেছে না, সে লাস্টে ডান দিকের ই ধরে দৌড়ানো শুরু করলো, মানে সুড়ঙ্গর মতো যেটা দৌড়াচ্ছে, এবং নিচু হয়ে মানে তার মাথা উঁচা করতে পারতেছে না, মানে খুব উঁচা না, পেছনে কিন্তু ওই যে চিৎকারটা শুনতেছে অনেক দূর থেকে আসতেছে। তো দৌড়াইতে দৌড়াইতে মাইকেল এক জায়গায় বের হয়ে আসলো, মানে বের হয়ে আসছে মানে কি, দেখতেছে গুহার মুখ ওদিকে, তো যেদিক থেকে সে বের হয়ে আসছে ওই দিকটা একদম গাছপালা দিয়ে ঘেরা, মানে পুরা গাছপালা দিয়ে ঘেরা, বৃষ্টি হচ্ছে সমানে। তো মাইকেল আসলে ভেতরে থাকার সাহস পেল না, কারণ পেছন থেকে ওরকম চিৎকার আসতেছে, আবার ওরকম চিৎকার আসতেছে, মানে ভয়ঙ্কর চিৎকার, অনেকটা মনে হচ্ছে কোন মানুষ যদি ভয়ঙ্কর ভাবে কোন পশুর মতো চিৎকার করে ওইরকম। তো মাইকেল মানে ওখান থেকে দৌড় দিয়ে বের হয়ে আসছে, গুহার মধ্যে থাকা আসলে তার পক্ষে সম্ভব না, পায় এখানে বাতাস কমে গেছে, এখন শুধু বৃষ্টি হচ্ছে, এবং আকাশটা অনেকটা আলো আধারী টাইপের একটা পরিবেশ হয়ে গেছে, সন্ধ্যার সময় যেরকম হয় সেরকম। তো হেঁটে সে গাছপালার মধ্যে দিয়ে হয়ে গেল সামনে, তো হাঁটতে হাঁটতে একটু অবাক হয়েছে মাইকেল, কারণ এটা কিন্তু পায়ে চলা পথের মতো একটা, মানে হাঁটা যায় গাছপালার মধ্যে দিয়ে, হাঁটার একটা রাস্তা, দুই পাশে গাছপালা, বৃষ্টি যে পড়তেছে সেই গাছপালা ধুয়ে সরসর করে বৃষ্টির পানি তার গায়ে লাগতেছে। তো মাইকেল মনে করলো যে আমি এখানে দাঁড়ায় থেকে তো লাভ নাই, পিছনে হঠাৎ করে চিৎকার শুনতেছে দূর থেকে, ওই চিৎকারটা যেটা সে শুনে আসছে ওইখানে, সে চিন্তা করলো ওইটা কি, মানে তার মনে এখনো কোয়েশ্চেন মানে জাগতেছে ওইটা কি। তো সে ওই গাছপালার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, এবং হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে দেখলো যে ওই জায়গাটা ফিকে হয়ে গেছে গাছপালা, এক জায়গায় বেরোয় আসলো, ওই জায়গায় দেখলো যে খোলা একটা জায়গা, দাঁড়াই সে দেখতেছে এইটা একটা গ্রেভিয়ার্ড, মানে অনেকগুলা এখানে ছোট ছোট টুমস্টোন ওখানে আছে, কবরস্তম্ভ, অনেক অনেক কবরস্তম্ভ, এবং এই এই যে কবরস্তম্ভর একেবারে শেষের দিকে একটা বড় মজোলিয়াম টাইপের, মানে বেশ বড় না, মোটামুটি একটা বলে একটা ঘরের মতো করা আর কি, হ্যাঁ একটা সমাধি ক্ষেত্র ওইটা, এবং ওইটার সামনে একটা ক্রস আছে, মানে ওই মজোলিয়ামের সামনে একটা ক্রস প্লেস করা, আর বাকিগুলোর সামনে ক্রস নাই, বাকিগুলো হচ্ছে সব জাস্ট লাইক একটা টুমস্টোনের মতো দেওয়া ছোট এরকম, এবং কেমন জানি ভয় লাগার মতো একটা জায়গা। এবং সে যখন ওখানে দাঁড়াইছে তখনই সে দেখলো যে আকাশে বিদ্যুৎ চমকাইল আবার, এবং জায়গাটা কেমন লাগতেছে, বাতাস এসে ওই ওই খোলা জায়গার আশেপাশে যে গাছগুলো সেগুলো কিরকম নাড়াচ্ছে। তো মাইকেল এতটা ভয় পাইছে, কারণ সে তো মানে তখনও কিশোর আসলে, সে চিন্তা করতেছে যে আমি কই যাব, মানে আসলে যাওয়ার তো কোনো জায়গা নাই, পিছনে গাছপালার ওই পাশে হচ্ছে একদম মানে অশান্ত সমুদ্র, কোথাও তো যেতে পারবে না, এখন সে কই যাবে, আর এই যে ফাঁকা জায়গাটার পেছনে গাছপালা এরম করতেছে। তো মাইকেল চিন্তা করলো যে আমার কোনো উপায় নাই, আমাকে যে ঢুকতে হবে ওই মজুলিয়ামের ভিতরে। তো সে ওই জায়গা দিয়ে হাঁটা শুরু করল, হেঁটে হেঁটে যাচ্ছে সে। তো যখন সে হেঁটে হেঁটে যাচ্ছে ওই এই সমাধিগুলোর পাশ দিয়ে, ওই যে ওখানে টুমস্টোন গুলো পাশ দিয়ে, সে পিছনে শুনতে পাচ্ছে ওই চিৎকারটা আরো মনে কাছায় আসতেছে। সে দ্রুত হাঁটা ধরল, হেঁটে একটা মজুলিয়ামের সামনে চলে গেল, যে দেখতেছে যে এইখানে একটা লোহার মানে ওই মানে মেটালের দরজা আছে, লোহার তো এরকম মানে ইসের মতো অনেকটা জালির মতো বানানো, সুন্দর করা ফ্লোরাল প্রেজেন্টেশন সহ। তো সে ওইটা ধরে টান দিল, খুলে আসলো, সুন্দর ক্যাঁচ করে শব্দ করে খুলে আসলো, বোঝা গেল যে লোহাতে মরিচা ধরে গেছে, এত পুরানো। তো মজুলিয়ামের সামনে কিন্তু একটা ক্রস আছে, এবং এই ক্রসটা দেখেই সে আসছে এখানে, সে মনে করছে যে মাইকেল তো আসলে খ্রিস্টান, সে বিশ্বাস করে যে এখানে এসে যে আমি যদি একটু সেফটি পাই, মানে নিশ্চয়ই ওইটা অন্য কিছু খারাপ কিছু যেটা এরকম চিৎকার করতেছে। তো সে মজুলিয়ামের ভিতরে ঢুকছে হাতে সেই তার ই নিয়ে, ওই তার যে ল্যান্ট্রেন আছে ওইটা নিয়ে ঢুকছে, ঢুকে সে দেখতেছে মাঝখানে এরকম একটা বড় সার্কোফাগাস রাখা, ঈশের মানে পাথরের সার্কোফাগাস রাখা ওইখানে, মানে কারো একজনের সমাধি এখানে। তো সে চিন্তা করলো যে আমি এটা মানে পড়ব, কাছে গেল, ওইটার যে নাম ফলক ইত্যাদি পড়লো, ল্যাটিন ভাষায় লেখা, কিচ্ছু বুঝলো না সে, মানে সে ওইটা জানে না, পড়তে পারে না আসলে। তো মাইকেল বসে আছে চুপচাপ একটা কোনার মধ্যে, দেয়ালের মধ্যে পিঠ দিয়ে চুপচাপ বসে আছে আর চিন্তা করতেছে সময়টা পার হবে কখন, বৃষ্টি ঝড় থামলে তারপরও সে একটা মানে ভরসা পেত যে সে আবার যেত ওই জায়গায়, তখন গুহার মধ্যে দিয়ে যেত, কেননা সে এখন জানে না ওই জায়গায় গুহা ছাড়া ওইখানে পৌঁছাবে কেমনে, সে এটা সে বুঝতে পারতেছে না। বাট ঝড় বৃষ্টি থামলে সে আবার একটা ট্রাই নিত, কিন্তু তার প্রচন্ড ভয় লাগছে ওইটাতে। তো অনেকক্ষণ সে বসে আছে, সে হঠাৎ দেখলো যে তার যে ল্যাম্পটা আস্তে আস্তে ডিম হয়ে যাচ্ছে, আসলে তখনকার ব্যাটারি এত স্ট্রং হতো না, ডিম হইতে 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 একদম মানে কমে গেছে আলো, কতক্ষণ সময় পার হয়েছে জানে না, এবং এর মধ্যে ন্যাচারালি অন্ধকার হয়েছে বাইরে, মানে এমনি তো আসলে ঝড়ের জন্য হয়েছিল এবং ন্যাচারালি অন্ধকার হয়েছে, বৃষ্টিটা এখনো আছে, একঘেয়ে বৃষ্টি কমে গেছে, তোর কমে গেছে, একঘেয়ে বৃষ্টি আছে, মাঝে মাঝে বাতাস আসতেছে, বাতাসটাই মজুলিমের ভেতরে ঢুকতেছে, ঢুকে একদম চারপাশে সার্কুলেট করে বেরোয় যাচ্ছে আর এক পাশ দিয়ে এরকম, এখানে ঢোকার কিন্তু দুই পাশে দরজা আছে, তো মাইকেল এক পাশ দিয়ে ঢুকছে আর কি। তো মাইকেলের ঝিমুনি লেগে গেছে এবং ভিজছে যে শরীরে, মানে হাতের এই চামড়াগুলো একদম কুচকায় গেছে। তো দেয়ালের মধ্যে সে এরকম বসে আছে, দেখতেছে তার ল্যান্টনটা নিভে যাচ্ছে আস্তে আস্তে, তার খুব ই লাগতেছে। তো সে মনে মনে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করা শুরু করলো, আর তো তার কাছে আর কোন উপায় নাই, যতটুকু সব তার মার কাছে শিখছে বা সে চার্চে গেছে তার মাকে যা প্রে করতে দেখছে ওগুলা সে মনে মনে পড়া শুরু করলো, চিন্তা করতেছে কি হবে। এই সময় শব্দ পেল, কেমন জানি একটা খ্যাঁ খ্যাঁ করে কণ্ঠে কিছু একটা শব্দ করতেছে এরকম, এবং সে দেখলো ওই মজুলিয়ামের সামনে ওই যে দরজার সামনে ওই যে ওরকম ক্রল করা কিছু একটা আসছে, এবং এখন কিন্তু এই যে রাতের আলোটা পড়ছে এই জায়গায় খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কারণ ওইটা কিন্তু দরজার বাইরে, দরজার বাইরে ওইখানে আছে, এবং সে স্পষ্ট বুঝতে পারতেছে ওইটার অবয়বটা, অবয়বটা দেখে মনে হচ্ছে একটা মানুষ যদি বুকে হেঁটে আসে এরকম, এবং ওইটা এরকম খ্যাঁ খ্যাঁ শব্দ করতে করতে এই মজুলিয়ামের যে মেন দরজাটা, যেখানে এন্ট্রিটা, যেখান থেকে ঢুকছে মাইকেল, ওই জায়গায় চলে আসছে এবং শব্দটা স্পষ্ট পাচ্ছে, এমন একটা ঘড়ঘড়ে শব্দ যে মাইকেলের মানে আত্মা শুকায় যাচ্ছে শব্দ শুনে, সে কি করবে বুঝে উঠতে পারতেছে না, ভয় এসে থরথর করে কাঁপতেছে, চিন্তা করতে পারতেছে সে কি করবে মাইকেল। তো দেখলো যে ওইটা ওরকম করে শব্দ করতে করতে আস্তে আস্তে ওই দরজা দিয়ে ঢুকলো, ওই মজুলিয়ামের ভিতরে ঢুকে গেল, এবং মনে হলো আন্দাজ করার চেষ্টা করতেছে মাইকেল কোথায় আছে। মাইকেল মানে তড়িৎ গতিতে একটা লাভ দিল এখান থেকে, সে লাভ দিয়েও যে ওই যে সার্কোফাগাসটা যেটা আছে মানে পাথরের কফিনের মতো, সে ওইটার উপরে উঠে গেছে, ওইটার উপরে উঠে বসে সে চোখ বন্ধ করে দুই হাত মুঠ করে সে যতটুকু প্রেয়ার জানতো সে প্রে করা শুরু করলো, এবং চোখ বন্ধ করে সৃষ্টিকর্তারে বলতেছে আমাকে বাঁচাও, আমি খারাপ কোনো কিছুর উপরে আছি এখানে, আমাকে বাঁচাও। অনেকক্ষণ সে এরকমই করতেছে, তার কাছে কেন জানি মনে হলো যে তার আশপাশ দিয়ে ওই জিনিসটা সার্কেল করতেছে, ওই যে সার্কোফাগাসের চারপাশে, কিন্তু তাকে কেউ ধরতেছে না এরকম। তো হঠাৎ করে খুব কাছেই কড়কড় শব্দে বাজ পড়লো, মানে এত জোরে বাজ পড়ছে মনে হচ্ছে চারপাশ ভেঙে যাবে এরকম। তো এই শব্দটা শুনে মাইকেল থরথর করে কেঁপে উঠছে, সে কিন্তু ওই যে পাথরের যে সার্কোফাগাস ওইটার উপর উঠে বসে আছে, সে এত জোরে বাজ পড়ছে ওই পাথর মনে কেঁপে উঠছে এরকম। তো মাইকেল প্রচন্ড ভয় পেয়েছে যে এত জোরে বাঁচল, এবং ওই শব্দের চোটে পুরা যে এই যে পুরা মজুলিয়ামটা কাঁপছে এরকম, এত জোরে শব্দ হয়েছে। তো মাইকেল হঠাৎ করে তাকায় আছে দরজার বাইরের দিকে যে কি ব্যাপার, এবং তীব্র আলোর একটা ঝলকানি হয়েছে ওখানে, মনে যে আসলে ওখানকার মাটির মধ্যে এসে মনে হয় মানে লাইটনিং স্ট্রাইক করছে এরকম। এরপর দেখলো মাইকেল যে একটা নীল আলো, নীল একটা এরকম আলো বেশ বড়, এইটা এই দরজার দিকে আসছে, মানে এই যে মজুলিমের দরজার দিকে এসে নীল আলো দাঁড়ায় আছে, এবং সাথে সাথে শব্দ পেল ওই যে খ্যার 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 শব্দ করতেছিল, ওই জিনিসটা মনে হলো এই পাশে দরজাতে খুব দ্রুত বের হয়ে চলে গেল ওই পাশে দরজা, এবং সে শব্দ পেয়েছে যে ওই যে ওখানে যে লোহার একটা দরজা ছিল ঠেলে বের হয়ে গেছে এরকম। মাইকেল তো আরো ভয় পেয়েছে, সে মানে তার চোখ বন্ধ করে সে শুয়ে পড়ছে ওই জায়গায়, শুয়ে পড়ে দুই হাত মুট করে সে তার বুকের কাছে এনে সে প্রার্থনা করা শুরু করছে এবং চোখ বন্ধ করে, এবং সে মানে কিছু মানে ভাবতেছে না, সে প্রার্থনা করতেছে শুধু। প্রার্থনা করতেছে চোখ বন্ধ করে। কোন সময় মাইকেল যে এইভাবে ঘুমায় গেছে তার খেয়ালই নাই, তার মানে কিছু মনে নাই। তার যখন ঘুম ভাঙছে তখন সে দেখতেছে আলো, মানে তার চোখ মেলে দেখে যে আলো, পাশ থেকে আলো আসতেছে, সে একটা পাথরের এরকম ইসের উপর শুয়ে আছে। তো তার কাপড় চোপড় শুকনা, মানে শুকায় গেছে। মাইকেল উঠে বসছে, উঠে দেখলো যে তার শরীরটা কেমন জানি লাগতেছে, কারণ সে ওই যে ঠান্ডা সারা ভেজা অবস্থা এখানে শুয়েছিল। তো সে উঠে বসলো, বসে তাকালো সে কোথায় বসা, তাকায় সে দেখতেছে যে সে এরকম একটা ক্যাসকেটের উপরে, মানে স্টোন মেড পাথরের তৈরি একটা ক্যাসকেটের উপর সে বসা, এবং এটার উপরে মুখের জায়গায় এনগ্রেভ করা একটা মহিলার মানে চেহারা এনগ্রেভ করা, চুল টুল এরকম নেমে গেছে, এরকম এনগ্রেভ করে বানানো, মানে খোদাই করে বানানো। এবং চেহারাটা দেখে কেন যেন প্রচন্ড ভয় পেয়েছে মাইকেল, এবং সে ওইটার উপরে যে সে শুয়েছিল সে তাড়াতাড়ি লাফ দিয়ে ওখান থেকে নামছে, ওটা বেশ উঁচুতে প্লেস করা, লাফ দিয়ে সে নামছে, নেমে সে থরথর করে কাঁপতেছে। সে কখনো কল্পনা করে নাই যে সে এরকম যে একটা এরকম মানে ইসের মধ্যে, একটা মজুলিয়ামের মধ্যে, মানে যেখানে একটা মানে তাদের কবরিত, ওইটার উপরে যে সে ঘুমায় থাকবে এটা কল্পনাই করে নাই সে কখনো। তো ভয়ে থরথর করে সে কাঁপতেছে, যদিও দিনের আলো ই করছে এবং ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে দুই পাশ থেকে, এবং সূর্যের আলো দেখে তার কাছে অন্যরকম লাগলো। তো সে চিন্তা করলো যে এইখানে আমি কালকে এরকম ভয় পাইছি, মানে এখন তো দিন, কালকে মানে একটা রাত চলে গেছে। তো সে তাকায় ফ্লোরের দিকে তাকাচ্ছে, তাকায় দেখে যে ফ্লোরের মধ্যে শুকনা পাতা, মানে একদম অনেক শুকনো পাতা জমানো, এছাড়া ওই শুকনো শুকনো মাটি হয়ে আছে, নিচটা তো পাকা করা একদম, এবং সেটা ডিজাইন করা, অনেকটা পাথরের উপর ডিজাইন করছে, সেটার মধ্যে এরকম ময়লা হয়ে আছে, শুকনা মাটি পাতা, এর মাঝ দিয়ে কেমন জানি ভেজা টাইপের একটা পিচ্ছিল দাগ গেছে, যেমন এই ঘষে যদি কিছু যায়। সেখানে যে খেয়াল করে দেখলো যে দুইটা হাতের ছাপ এরকম টেনে টেনে যদি যায় কেউ, দুইটা হাত এরকম এরকম পড়ে কয়েকবার আসে সেই দিক দিয়ে, এবং সে খেয়াল করে করে দেখলো পুরা এই যে ক্যাসকেটটা বা সার্কোফাগাস যেটা আছে এটা চারপাশে ওই দুই হাতটা গেছে এরকম। অবাক হলো সে, এরকম লম্বা হাত, মানে হাতের পামটা মনে হচ্ছে বড়, এবং আঙ্গুলের আগাগুলো যেখান থেকে টেনে টেনে গেছে সে পুরো বুঝতেছে চ্যাসলাই গেছে এরকম। এবং সে ভালো মতন খেয়াল করলো যে ওই পাশে দরজা দিয়েও ওই একই রকম ভাবে চলে গেছে। তো কয়েক সেকেন্ড দেখার পর তার আর সাহস হল না, ওখানে মাইকেল দ্রুত বের হয়ে গেল ওই দরজা দিয়ে, যেখান থেকে সে ঢুকছিল ওই পাশের দরজা দিয়ে না, যেখান থেকে সে আসছিল ওই দরজা দিয়ে বেরিয়েছে। বের হয়ে সে দেখতেছে যে ঠান্ডা ঠান্ডা বাতাস চারিপাশে, মানে অন্যরকম রোদ উঠছে হালকা, ঠান্ডা ঠান্ডা বাতাস, এর মধ্যে দিয়ে সে হেঁটে হেঁটে বেরোলো। বের হয়ে দেখতেছে যে সেই যে খোলা জায়গাটা যেখানে নাকি অনেকগুলো সে কবর দেখছে, অনেকগুলা এরকম টুনস্টোন দেখছে, ওগুলার পাশ দিয়ে যাচ্ছে, এবং সে তাকায় তাকায় কয়েকটা টুনস্টোনে দেখতেছে, কয়েকটার মধ্যে সে ইংরেজি ডেট দেখলো, ইংরেজি নাম আছে। অবাক হয়ে গেল, কিন্তু সাহস হলো না তার, কারণ ও যখন ওদিকে তাকাচ্ছে দেখতেছে আরো অনেক দূর পর্যন্ত অনেক কবর, এবং ওই পাশে গাছপালা, প্রচন্ড ভয় লাগতেছে, দিনের বেলাও ভয় লাগতেছে, খা খা করতেছে জায়গাটা। তো মাইকেল আর কিছু চিন্তা না করে সে দ্রুত হাঁটা দিল সামনে। তো হেঁটে যেতে যেতে ওই গাছপালা দিয়ে যখন যাচ্ছে দেখলো যে এক পাশ থেকে একটা এরকম ছোট চিকন রাস্তার মতো আছে, যাওয়ার মতো পায়ে চলা একটা রাস্তার মতো। তো চিন্তা করলো যে আমি কেটে দিয়ে যাবো নাকি গুহাতে যে ঢুকবো আবার। তার সাহস হচ্ছে না গুহাতে ঢোকার, কারণ তার ওই ল্যান্টার্ন কিন্তু নিয়ে আসছে হাতে, সেটা নিভানো মানে সেটা তো আসলে চার্জ শেষ হয়ে গেছে রাতে, সে হাতে করে নিয়ে আসছে তাও। কিন্তু চিন্তা করলো এই গুহার মধ্যে আবার ঢুকবো কোন রকম বাতি ছাড়া, এরকম দিনের বেলা কালকে যা দেখছি এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার। তো তারপরও সে কিন্তু একটা ডিলেমার মধ্যে পড়ে যায় যে সে কি ঢুকবে কি না, বা অন্য কোন দিক দিয়ে যাবে, ওই যে একটা ছোট্ট রাস্তা দেখছে। তো যখন সে এরকম চিন্তা করতেছে, মানে তার মন দুইভাবে কাজ করতেছে ঢুকবে কিনা, এই সময় সে গুহার ভেতর থেকে কেমন একটা শব্দ শুনে, এই ঘর 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 কেমন একটা শব্দ। দ্রুত সে ওই চিকন রাস্তা দৌড় দেয়, মানে একদম দৌড় লাগায় ওখান থেকে, সে আর গুহায় ঢোকার প্রশ্নই আসে না, ওদিক দিয়ে দৌড় দেয়, দৌড়ায় যাচ্ছে, দেখছে একদম পায়ে চলা, এবং তার ডান দিকে পড়ছে পাহাড়টা, এরকম উঁচু পাহাড়টা, মানে পাহাড় মানে টিলা বা উঁচু পাহাড় যেটাই হোক, মানে খুব বেশি বড় না আর কি, কিন্তু পাথরের। তো এইটার পায়ে যা সে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, যে তখন সে বুঝতে পারলো যে এইটার ভিতর দিয়েই গুহাগুলা গেছে, তার মানে অবশ্যই যেহেতু সে একদিক দিয়ে দৌড় দিয়েছে একটা মুখের কাছ দিয়ে, আরেকটা মুখ সে পাবেই নিশ্চয়ই, নিশ্চয় আরো মুখ আছে এটার। তো যেন ভাগ্য ভালো হয় যেখান দিয়ে সে ঢুকছিল ওখানে যেন পৌঁছায়। তো সে দৌড়াচ্ছে আর মনে মনে প্রার্থনা করতেছে, হ্যাঁ যে গড সেভ মি, গড সেভ মি, শো মি দ্য ওয়ে, এরকম বলতে বলতে দৌড়াচ্ছে। তো দৌড়াইতে দৌড়াই দৌড়াই যেতে দেখতেছে এই পাশে কিন্তু গাছগাছালি একদম মানে অন্যরকম। এক সময় যে শট করে সে পৌঁছাইল, পৌঁছায় দেখলো রাইট, এই গুহা মুখ থেকেই আমি ঢুকছিলাম, সে চিনে ফেলছে দেখে। তো সে তাড়াতাড়ি গুহামুখের পাশ দিয়ে বেরোলো, কারণ ওইটাতে একটু এরকম খাঁজের মধ্যে ছিল। বের হয়ে সে দেখলো যে হ্যাঁ এখানে আমি আসছিলাম, তাড়াতাড়ি দৌড়ায় ওইখানে বেরোলো। বের হয়ে সে একদম দৌড়াইতে দৌড়াইতে যে পৌঁছায় গেল একেবারে সেই ওইটার যে মুখ বিচের কাছে ওই জায়গাটায়। তো সে দৌড়ায় ফার্স্টে গেছে, তার বোটটা কোথায় আছে নাকি নিয়ে চলে গেছে বাতাস কে জানে দেখার জন্য। তো দেখলো যে হ্যাঁ বোট আছে, বোটটা এরকম করে যে ওই পাশে একটা খোড়লের মতো ছিল ওইটার মধ্যে মাথাটা ঢুকে গেছে। এখন এটা বের করবে কে? এটা তো একটা বিশাল ব্যাপার। তো চিন্তা করলো যে আমাকে তো কিছু একটা করতেই হবে, কেন এইখানে আমি আটকায় থাকলে তো খবর আছে আমার। তো সে চিন্তা করে গেল ওই দিকে, যে দেখলো যে বোটের মাথাটা এমন ভাবে আটকাইছে, তাকে যেটা করতে হবে এখান থেকে দড়ি ধরে টেনে টেনে সরায় আনতে হবে এই পাশে। তখন অবশ্য একেবারে সমুদ্র শান্ত, সমুদ্রের মধ্যে আর ই নাই, পাশের যে খাড়ি, খাড়িটাও যেই খাড়ি দিয়ে সে ঢুকছে ঘুরে এসে ওই জায়গাটাও শান্ত। তো সে দড়ি দিয়ে অনেক টানাটানি শুরু করলো এখান থেকে, দেখতেছে যে মানে কাজ হচ্ছে না, দড়ি দিয়ে টানতেছে কোনো কাজ হচ্ছে না, মানে নৌকা এই পাশে মুভ করে আসতেছেই না। তো দেখলো যে বাতাসের বেশ ফোর্স আছে। তো মাইকেল চিন্তা করলো যে একটা কাজ করে দেখি, আমি এটার মধ্যে তো একটা সেইল আছে, মানে একটা পাল আছে, এটা টানায় দেখি। তো সে বোটে উঠলো, উঠে দেখলো ফার্স্টে যে বোটের মধ্যে কোনো ড্যামেজ হয়েছে নাকি, বোটটা এসে বাড়ি টাড়ি খেয়ে ভাঙছে নাকছে নাকি। দেখলো যে না ওরকম কিছু হয় নাই, এটা ওই যে ঢেউয়ের তোড়ে এদিক থেকে এসে ওইখানে ওই খাড়ির ওই জায়গায় আটকায় গেছে, মানে একটা খাঁজের মধ্যে আটকায় গেছে, আর শেকড়ের সাথে বাধা ছিল, সুতরাং এই পাশটাও বের হয় নাই। তো যাই হোক, সে তাড়াতাড়ি যে ওখানে যে বের করলো সেলটা বের করে ওইখানে টানায় দিল। সেলটা বের করে টানানোর কিছুক্ষণের মধ্যে বাতাসের বাড়ি লাগলো সেলে। সে দেখলো যে ভালোই, তার বুদ্ধিটা খারাপ হয় নাই, কয়েকটা বাড়ির দিল এবং সে সাথে সাথে ওইখান থেকে ঠেলা শুরু করলো তার বইটা দিয়ে। দেখলো যে ফট করে ওই খাজের থেকে বের হয়ে আসে বোটের মাথা এবং টেনে তাড়াতাড়ি তাকে ওইদিকে সরায় নিতে বাতাস যেদিকে। তো ওই খাড়ির এই পাশ থেকে বোটটা যখন মোটামুটি একটু পানির মধ্যে চলে আসছে, তখনই সে তাড়াতাড়ি আবার সেলটা নামায় ফেললো, যাতে এই বাড়িতে তাকে আবার দূরে কোথাও না নিয়ে যায়। তো সে তাড়াতাড়ি প্যাডেল করা শুরু করলো এখান থেকে। প্যাডেল করতে করতে বেরোচ্ছে বেরোচ্ছে, যে যখন খোলা জায়গা একটু বেরিয়েছে, যে জায়গাটার থেকে গভীর একটু পানি শুরু হয়েছে এই জায়গায়, তো তখন সে দূরে তাকায় দেখতেছে যে ওই জায়গায় দুইটা মানে একটু বড় ইয়ট টাইপের ওই জায়গায় ফুসতেছে, এবং ওইটা মানে সাথে মানে এরকম মাইক আছেই আছে, সে ওখান থেকে বুঝতে পারছে। তো ওইখান থেকে মনে হয় তাকে দেখছে, তাদের কাছে মনে হয় বাইনোকুলার ছিল, বাইনোকুলার দিয়ে দেখছে, তাড়াতাড়ি তার দিকে এগোয় আসতেছে এবং সে বুঝলো যে এটা তার মামাই হতো তার জন্য খুঁজতে আসছে। তো এসে যখন নাকি বোট কাছে চলে আসলো, দেখলো একটা ইয়ট এবং ইয়টটা মনে হয় কোস্ট গার্ডের ইয়ট, সে যখন চলে আসে তখন সে বুঝলো যে তাকেই খুঁজতে আসছে। দেখলো যে ওই বোটের মধ্যে তার মামাও আছে। তো তার মামা তো তাকে দেখে একদম আবেগ আবলুত হয়ে গেল, তার মানে ওখান থেকে বকাবকি করতেছে আর কানতেছে যে তুই কই গেছিলি। তো সে বলতেছে এরকম রিল্যাক্স, আমার আগে ই করো, হেল্প করো। তো ওইখান থেকে তাদেরই লোক নেমে আসলো তার এই বোটে এবং এটাকে বেঁধে ওইটার সাথে আস্তে আস্তে করে তাদের নিয়ে গেল, তারা উঠায় নিল ইয়টে। তো মামা বলতেছে কি ব্যাপার কি হয়েছে, তখন সে বলল যে আমি কালকে এরকম এরকম করে চলে আসছি। তো তার মামা বলে খুবই খারাপ কাজ করছো, তুমি এখানে কেন আসছো? তো বলতো যে আমি তো জানতাম না এই জায়গাটা যে এরকম ডেঞ্জারাস, বলে কি হয়েছে এখানে এসে, কি ডেঞ্জারাস কি হয়েছে? তো মামার এসে তখন বলল যে আমি এরকম এরকম জেনে দেখছি। তো তার মামা হা করে তাকায় আছে, কিছুক্ষণ তাকায় থাকার পর বলল যে আইল্যান্ডটা কিন্তু আসলে একটু অন্যরকম, মানে এটার একটা ইতিহাস আছে, এটা একটু ভয়ের। এখানে একজন ভদ্রলোক থাকতেন, তিনি অনেক ধনী, অনেক ধনী, তারই ছিল আইল্যান্ডটা। তো ওইখানে তুমি যেখান পর্যন্ত গেছো, তুমি বললো যে একটা কবরস্থান, তার ওই পাশে কিন্তু তার ম্যানশন ছিল বড়। তো সেখানে তিনি থাকতেন, আর তিনি বিয়ে করে আনছিলেন অন্য একটা দেশ থেকে একটা সুন্দরী মহিলাকে। তো সে তার ওয়াইফকে নিয়ে ওখানে থাকতেন, কিছু তার লোকজন থাকতেন, এমপ্লয়িরা। তো ভালোই সময় কাটাইতেন তিনি, একটা সময় বেশ তার মানে সুন্দর সময় কাটছে এখানে। তো তার ওয়াইফের অসুখ হয়, অসুখ হওয়ার পর তার ওয়াইফ এখানেই মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো মারা যাওয়ার পরে তিনি তখন তার ওয়াইফকে ওইখানেই কবর দেন, ওই পাশেই তাদের যে মেনশন তার পেছনেই তিনি একটা কবরস্থান তৈরি করেন এবং সেখানে কবর দেন। তিনি ভাবছিলেন যে তার এই ম্যানশনের পাশেই যদি তার স্ত্রীর সমাধি থাকে, তিনি এখানে আসবেন, এসে সময় কাটাবেন, স্ত্রীকে স্মরণ করবেন, তার ভালো মুহূর্তগুলো মনে করবেন, তাদের কাটানো সময় স্মৃতি মনে করবেন। তো এগুলো তিনি চিন্তা করছিলেন, বাট তিনি যখন এইরকম সময় কাটানো শুরু করেন, তিনি আরো অবসাদগ্রস্ত হয়ে যান, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান, কেমন জানি হয়ে যান। তার ভাই বোনরা এটা টের পায়, তার ভাই বোন অন্য জায়গা থেকে আসে, এসে তাকে নিয়ে যায় এখান থেকে। তিনি তখন বেশ অসুস্থ, কেন তিনি অসুস্থ হয়েছিলেন এটা তিনি বলতে পারেন না, তিনি নাকি শেষ পর্যন্ত চলাফেরা করতে পারতেন না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল তার। তো যাই হোক, তার ওই ম্যানশনও আস্তে আস্তে অ্যাবান্ডন হয়ে যায়, কারণ ওখানে কেউ তো আসলে কেউ ওরকম নিতে চায় না, ওই জায়গাটা ওরকমই পড়ে থাকে, এখনো মনে হয় একেবারেই শেষ অবস্থা ওই জায়গায়, মানে একদম শেষ হয়ে গেছে। তো ওই ম্যানশন ওরকমই পড়ে থাকে, আর ওই কবরস্থানে পরবর্তীতে এখানে যারা ওই যে নাবিকরা ছিল বা যাদের পরিচয় পাওয়া যেত না, যারা আসতো এখানে, যারা এখানে যদি কেউ মারা যেত তাদের যদি পরিচয় না মিলত, তারা ওই কবরস্থানে সমাহিত হইত। তো এরপর থেকে অনেকে ভয় পায় ওই আইল্যান্ডে, আসলে গেলে উল্টাপাল্টা জিনিস দেখে মানুষজন ভয় পায়, মানুষের এত ভিড়ে না। আমি তোমাকে বলছিলাম যে ওইটা আসলে নেওয়া যাবে না, হ্যাঁ আমাদের এই পাশে আমি চাইছিলাম যে দুইটা লিজ নিতে, তোমাকে কিন্তু আমি আগে বলছিলাম তুমি কেন ওদিকে গেলা। তো তখন মাইকেল বলতেছে আমার কাছে অনেক সুন্দর লাগছিল এখান থেকে দেখে। তো তখন তার মা বলতেছে অনেক কিছুই দূর থেকে সুন্দর লাগে, কিন্তু আসলে সেটা সুন্দর কিনা আমরা জানি না। তো সব জায়গায় আমাদের সব এন্ডেভার করা উচিত না বা যাওয়া উচিত না। যাই হোক, তিনি বুঝান ভাগনাকে, বুঝাই নিয়ে আসেন। আর মাইকেল চলে আসার পর বেশ কিছুদিন সে অসুস্থ ছিল, সে যথাসময় ফেরত যেতে পারেনি তার বাড়িতে। তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিল, মামার তত্ত্বাবধানে ছিলেন, তার বাড়িতে জানানো হয় যে সে শারীরিকভাবে অসুস্থ। তো মানে বেশ অসুস্থ ছিলেন তিনি, জ্বর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয় তার, তো ফ্লু এরকম অনেক কিছু হয়। তো এগুলার পরে তিনি বেশ দুর্বল অবস্থায় শেষ পর্যন্ত তাদের বাড়িতে ফেরত যান ফ্লোরিডাতে। তো এইটা তার জীবনের একটা মানে অন্যরকম স্মৃতি, এবং তিনি বলছেন যে ন্যাচারালি আমি কখনোই চিন্তা করিনি আমি এরকম কোনো ভয় আমার জীবনে আমি পাব। আমি আমার লাইফে এর পরবর্তীতে অনেকবারই অনেক জায়গা দিয়ে গেছি, অনেক অনেক রকম জায়গায় গেছি, রাতের বেলা অ্যালিগেটর এলি দিয়ে চলাফেরা করছি, হ্যাঁ মানে গাড়ি চালাই গেছি, মানুষ বলো ওখানে মানুষ ভয় পায় রাতের বেলা, বাট আমি কিন্তু ওই রকম ভয় আর কখনো পাই নাই। বাট ওই যে স্মৃতিটা ওইটা আমার মনের মধ্যে গেঁথে গেছে, সেটা আমি বেশ ভয়ঙ্কর ভাবেই ভয় পাইছিলাম। তো যাই হোক, এটাই ছিল মাইকেল ব্যাননের ঘটনা। তিনি একজনকে এটা শেয়ার করেছিলেন, যিনি এটা তার নাম শেয়ার করবেন না, যাই হোক তিনি বলেছেন এটা মাইকেল ব্যাননের ঘটনা বলেই শেয়ার করতে। তো সেটাই আমি করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং, ভয়ের মনে হয়েছে ঘন্টা, আমি পুরো জিনিসটা কল্পনা করছিলাম, আমার কাছে একেবারে গা শিরশিরে একটা অনুভূতি হচ্ছিল যখন আমি চিন্তা করছিলাম, মানে আমি যখন কল্পনায় চলে যাচ্ছিলাম জায়গাটায়। তো আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। আর এখন চলে যাও পরবর্তী ঘটনায়। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। যারা থার্সডে নাইট ফিয়ার শোনেন আমাদের ফেসবুক পেজে, মানে আহমেদ বাবুর ফেসবুক পেজে গিয়ে সেই পেজটিকে আপনারা কাইন্ডলি ফলো করে দেবেন, লাইক দেবেন। আর আমাদের অদ্ভুত রেও পেজ আছে, সেটাকেও লাইক দেবেন, ফলো করে রাখবেন। আমাদের যে অদ্ভুত রে ফেসবুক গ্রুপ আছে সেখানে গিয়ে জয়েন করে ফেলবেন, তাহলে আপনারা সব আপডেটগুলো পেয়ে যাবেন আমাদের। আর আমাদের প্যাট্রিয়ন যে চ্যানেল আছে সেখানে কিন্তু আমাদের থার্সডে নাইট ফিয়ার এপিসোডগুলো একেবারে সুন্দরভাবে আপলোড করা হয়, সেখানে গেলে আপনারা সেগুলো অ্যাড ফ্রি অবস্থায় পাবেন আন্ডার ফ্রি মেম্বারশিপে, ফ্রি মেম্বারশিপের আন্ডারে সেগুলো আপনারা অ্যাড ফ্রি অবস্থায় পাবেন, এবং ওখানে প্রিমিয়াম মেম্বারশিপও রয়েছে, অনেক রকম কন্টেন্ট আছে সেখানে। তো এখন চলে যাব পরবর্তী ঘটনায়, ফিরে আসছি কয়েক সেকেন্ড পরে আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আপনাদের জন্য দ্বিতীয় ঘটনা নিয়ে আমি আবারও চলে এলাম অদ্ভুত রেতে। আর যার ঘটনা শেয়ার করব তার নাম হচ্ছে রিফাত মাহতাব। রিফাত তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন, এবং তিনি অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা প্রেজেন্ট করি। আমি তো বলছি রিফাতের সেই ঘটনার সময়কাল। রিফাত প্রিসাইসলি সেই বছরটা উল্লেখ করতে নিষেধ করেছেন, যদি তিনি আমাকে শেয়ার করেছেন তিনি বলছেন প্রিসাইসলি উল্লেখ করতে যাচ্ছেন না, 2010 সালের পরবর্তী কোনো একটা সময়। রিফাত তখন কলেজ শেষ করেছেন, মিউজিক করতেন, কলেজ লাইফ থেকে মিউজিক করতেন, তার একটা ব্যান্ড ছিল, ব্যান্ডের নামটাও তিনি উল্লেখ করতে চাচ্ছেন না, সেখান থেকে গিটার বাজাতেন। তো অনেক কনসার্ট করতেন বিভিন্ন জায়গায়, আন্ডারগ্রাউন্ড কনসার্ট এগুলো করতেন তিনি, আর তাদের প্র্যাকটিস হতো মাঝে মাঝে, প্র্যাকটিস হতো। তো বেশিরভাগ সময় যেই জায়গাটায় প্র্যাকটিস হতো সেটা ঢাকার একটা আবাসিক এলাকায়, একটু নির্জন আবাসিক এলাকা, সেটার একটা কর্নারে একটা বিল্ডিং ছিল, বেশ পুরনো বিল্ডিং, এবং ওই বিল্ডিংটা অ্যাকচুয়ালি দুইটা ভাগে বিভক্ত। একটা পাশে হচ্ছে রেজিডেন্সিয়াল মানে বাসা, সেখানে মানুষ থাকে, রেজিডেন্সিয়াল প্লট, ওখানে মানুষ থাকে, আর এই পাশে একটা কোচিং সেন্টার, আর তার উপরে হয়েছিল একটা প্র্যাকটিস প্যাড, মানে এক সাইডে কোচিং সেন্টার, এক সাইডে প্র্যাকটিস প্যাড। তো ওখানে যেতে হতো এবং চারতলার উপরে, মানে পুরনো বিল্ডিং চারতলা, এবং সেই বাড়ির পেছনে বেশ নারকেল গাছটা ছিল, বেশ অন্যরকম ছিল। সন্ধ্যার পর যদি প্র্যাকটিস পেড়ে যেতে হতো, রিফাতের কাছে একটু গা শিরশির করত, কারণ একেবারে অন্ধকার গলি, রাতের বেলা যখন যেত তখন ওই জায়গাটা একদম নীরব হয়ে যেত, তখন হেঁটে যেতেই জানি কেমন লাগতো। তো তারপর যখন উঠত, ওই বিল্ডিংটার মূল যে গেট ওটা দিয়ে ঢুকলেই কেমন জানি একটা মানে থুম মারা পরিবেশ, কিছু নাই, বিল্ডিংটা মনে হতো একদম নীরব নিথর দাঁড়ায় আছে, এবং এর মধ্যে দিয়ে সিঁড়িতে উঠে যেতে হতো। সিঁড়িটাও বেশ অন্ধকার থাকতো, কারণ রেজিডেন্সিয়াল যে অংশটা সেখানে আলো আছে, এই পাশে যে কোচিং সেন্টার সেটা ওই মানে কোচিং সেন্টার বা কোনো একটা ছোট ছোট স্কুল বা কিছু একটা আর কি, সেটা রিফাত জানে না কি ছিল, বাট পড়াশোনার একটা ই ছিল আর কি, ইনস্টিটিউশন ছিল। ওইটা সন্ধ্যার পরে একদমই অন্ধকার থাকতো, দারোয়ানও বেশিরভাগ সময় থাকতো না। যাই হোক, তো ওখানে যেত রিফাত প্র্যাকটিস করতে, এবং ওইটা ছাড়া আসলে ওদের অপশন ছিল না, ওইটাই নাকি বেশ সস্তা ছিল ওই সময়, সে লোকেশনটা তেমনিও বলবে না। তো যাই হোক, রিফাত ওখানে যেত প্র্যাকটিস করতে। তো একদিনকার কথা, রিফাত গিয়েছে তার সাথে, তার ব্যান্ডের সাথে কথা হয়েছে যে তারা ওখানে যাবে এবং তাদের প্র্যাকটিস শুরু হবে সন্ধ্যার পরপর, মানে ঠিক মাগরিবের পরপর তারা প্র্যাকটিস করবে। তো ওইভাবেই রিফাত যায় সেখানে, তো গিয়ে তখন দেখে যে অলরেডি আরেকটা ব্যান্ড প্র্যাকটিস করতেছে এবং তার ওখানে তার সাথে আরো একজন আসছে, তাদের মেম্বার, সে গল্প করতেছিল। তারা দুইজন উঠে যায় ওই সিঁড়ি বেয়ে একদম ছাদের ওখানে উঠে যায়। তারা গল্প করতে করতে একেবারে সন্ধ্যা মিলায় যাচ্ছে, এই সময় নামে, দেখে যে ওই আরেক ব্যান্ডের প্র্যাকটিস শেষ হয়েছে, তারা নেমে যাচ্ছে এবং তাদের কিছু মানুষ গল্পগুজব করতেছে, কথাবার্তা বলতেছে। সেটা কথা বলতে বলতে তারা কয়েকজন ঢুকলো পাশের যেই ফ্ল্যাটটাতে, ওই যেখানে ওই কোচিং সেন্টার, ওইখানে ওইটা গেট খোলা, ওখানে চেয়ার টেবিল এক ধরনের, ওই যে বসার যে একটা চেয়ার আছে সামনে ফোল্ডিং এসে টেবিলের মতো থাকে, ওরকম অনেকগুলো রাখা এবং অন্ধকার। তো ওখানে কয়েকজন ঢুকছে, কথা বলতেছে ওই ব্যান্ডের লোকজন। তো রিফাত খুব ভালো চেনে না, তার নিজের ব্যান্ড মেম্বার অনেককে চিনে তাকে, তো ওদেরকে আর কি, রিফাত খুব ভালো চেনে না। তো রিফাত আর অত ওদের দিকে নজর না দিয়ে সে ঢুকে গেছে প্র্যাকটিস প্যাডে, ঢুকে তার মতো সে যে তার গিটার রেখে ওখানে টিউন টিউন করতেছে, এই সেই লাগাচ্ছে এই সেই। তো মোটামুটি বেশ খানিকক্ষণ সময় চলে গেছে, আর ওর সাথে মেম্বাররা সবাই আসে নাই, ড্রামার আসছে। তো এই সময় হঠাৎ করে দুপ করে কারেন্ট চলে গেল। তো কারেন্ট চলে যাওয়ায় বেশ একটা অস্বস্তিকর সিন হয়েছে, ওই বিল্ডিং এ কিন্তু কোনো জেনারেটর নাই, মানে ওই জেনারেটর চলে উঠবে এরকম কিছুই নাই। তো বেশ একটা মানে প্র্যাকটিস প্যাড তো এমনি ওই যে প্যাডিং করা দেয়াল টেয়াল পুরো ওই যে ফোম দিয়ে আটকানো থাকে এরকম, আরো অন্ধকার, একদম গুমট অবস্থা। তো রিফাত তার গিটারটা রেখে বেরোয় আসলো, তো আসার সময় তার অ্যাকুস্টিক ছিল একটা ওইখানে প্র্যাকটিস প্যাড, ওইটা নিয়ে আসছে। সে পাশে দেখলো যে ওই যে খোলা জায়গাটা যেটা ওই কোচিং সেন্টারের মতো, ওইখানে জানলা দিয়ে আলো আসতেছে, একটু আলো আসতেছে, সে ভাবলো যে ওখানে যে বসে একটু টুংটাং করি, বাতাস আছে, ওই পাশে যে গাছ নারকেল গাছের পাতা নড়তেছে ওখানে বাতাস আসতেছে, চিন্তা করলাম বসে একটু টুংটাং করি অ্যাকুস্টিক নিয়ে। আর তার সাথে কেউ আসে না, রিফাত একাই ঢুকছে ওখানে যে। তো ঢুকে সে যখন নাকি প্রথমের রুমটায় ঢুকলো, সেটা হচ্ছে একটা বড় রুম এখানে, আর এই পাশ থেকে যে জানলাটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে তারপরে মানে ওই বড় রুমটার পরে একটা ছোট্ট করিডোর, তারপরে আর একটা রুম, ওই রুমেরই জানলা দেখা যাচ্ছিল এখান থেকে খোলা, ওখান থেকে এবার নারকেল গাছের অংশ দেখা যাচ্ছে নড়তেছে যেরকম। আর রাতের বেলা ইলেকট্রিসিটি চলে গেছে, কিন্তু কয়েকটা বিল্ডিং দূরে আলো জ্বলতেছে, ওগুলো হয়তো আইপিএস বা কিছু দিয়ে। তো রিফাত আর ওই বড় রুমটায় বসে নাই, সে হেঁটে চলে গেছে একদম ওই কর্নার রুমটার দিকে, ওখানে বলল তার মাথা একটা সুর ঘুরতেছিল আর কি, সে ওখানে বসে চিন্তা করছে যে ওইটা তুলবে। তো হেঁটে যখন রুমে গেছে, ওখানে যে চেয়ার আছে চেয়ার টেনে মানে চেয়ারও টান দিছে টেনে, মানে বসবো ওইখানে চিন্তা করছে। এই সময় সে খেয়াল করলো যে জানালার পাশে চেয়ারে কে যেন বসে আছে। রিফাত চিন্তা করলো যে আচ্ছা কে বসে আছে, তাদের সাথে তো কেউ না, দেখে অনেকটা ওখান থেকে অবয়ব বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে মেয়ে মানুষ। আর একটা মিষ্টি ঘ্রাণ আসতেছে, মিষ্টি একটা পারফিউম টাইপের ঘ্রাণ, তা সে বুঝবে মেয়ে মানুষ মানে হতে পারে আগের ব্যান্ডের কেউ। তো একটু সে অস্বস্তি ফিল করলো, কিন্তু যদি ওই ব্যান্ডেরও কেউ হয়ে থাকে তো তারাও খুব স্ট্রেট ফরওয়ার্ড হবে। তো এই কারণে রিফাত আর কিছু বললো না, চিন্তা করলো যে সে যদি মেয়েটা কথা বলতে চায় সেও হয়তো বলবে যে হাই হ্যালো কিছু একটা বলবে, তাকে কিছু বললো না। সে বুঝলো যে এখানে একটা মেয়ে বসে আছে, একটু অস্বস্তি ফিল করতেছে, সে যে সুর তুলবে বা কিছু করবে, সুর তুললে হালকা গাইতে হয়। তো সে আস্তে আস্তে করে তার স্ট্রিং করতেছে, অ্যাকুস্টিকটা মেলাচ্ছে, এটা কিন্তু ইসে ছিল মানে তাদেরই অ্যাকুস্টিক, তাদের ব্যান্ডেরই অ্যাকুস্টিক ওখানে ছিল, ওই প্র্যাকটিস প্যাডে রাখা ছিল, নিয়ে আসছে ওদের সাথে মানুষ। তো সে জাস্ট টিউনটা মিলাচ্ছে গিটারের। এই সময় সে দেখলো যে ওই মেয়েটা সুর করতেছে, একটা মানে কণ্ঠে একটা সুর ভাসতেছে। সুরটা অন্যরকম, মানে সুরটা বেশ ভাল লাগলো রিফাতের কাছে। মানে মানে সে হঠাৎ করে খুব ক্যাচি একটা সুর মেয়েটা মুখ থেকে ভাজলো, কেমন জানি গলার ভেতর থেকে বের করতেছে। তো রিফাতের কাছে মানে বেশ অন্যরকম লাগলো। চিন্তা করলো, বাহ, ব্যান্ডে তো মানে মেয়েটা কি ভোকাল যে সুন্দর গান গায়, হ্যাঁ মানে অসাধারণ, মানে বেশ সুন্দর একটা, মানে কাইন্ড অফ অনেকটা শুনে মনে হচ্ছে যে সেই মানে স্ক্যান্ডিনেভিয়ান যে সুরগুলো আছে ললাবাই, ওই ধরনের একটা সুর, খুব সুন্দর একটা। হঠাৎ করে রিফাত খেয়াল করলো যে এটা একটা হাই পিচে চলে গেল, মেয়েটা যে সুরটা করলো এটা হাই পিচে চলে গেল, বেশ হাই পিচে। রিফাতের কাছে এটা অস্বস্তিকর একটা পরিবেশ মনে হলো যে এই জায়গায় এরকম হাই পিচে শব্দ করতেছে মেয়েটা, কেমন কথা, বেশ জোরে, এবং এক পর্যায়ে এত হাই পিচে শব্দ করলো, সুর করলো, মানে বলার মতো না, খুব হাইতে চলে গেল তার স্কেল। তো রিফাতের কাছে কেমন যেন অস্বস্তি লেগে উঠলো, গায়ে কাঁটা দিয়ে উঠলো, মানে জিনিসটা ইনহিউম্যান মনে হলো যে মানুষ কিভাবে এরকম হাই পিচে সুর করে, একদম এরকম। সে তাকাইছে, এখন মেয়েটার দিকে তাকাইছে, সে রিফাত তাকায় দেখতেছে আলো, মানে ওই জানালা দিয়ে যতটুকু আলো আসতেছে আর কি, আলো আধারিত সে বুঝতে পারছে একটা মেয়ে বসে আছে, বোঝাই যাচ্ছে, হালকা আলো পড়ছে মেয়েটার চেহারা উপরে, তার চোখ দেখা যাচ্ছে না, স্কিন হালকা বোঝা যাচ্ছে, এবং চুল ছেড়ে রাখছে এটা বোঝা যাচ্ছে, বসে আছে এখানে একটা টি শার্ট পরা, আর টি শার্ট বোঝা যাচ্ছে টি শার্ট পরা ওখানে, এবং হাত দুইটা রাখা সামনের যে ওই যে বোর্ডটা, রাইটিং বোর্ডের উপর রাখা। তো মেয়েটা যে হাই পিচে সুর করতেছিল, তারপরে রিফাত খেয়াল করলো কেমন একটা কড়কর শব্দ হচ্ছে। এটা সে খেয়াল করে দেখলো যে মেয়েটা হাত দিয়ে ওই যে ইসের মধ্যে স্ক্র্যাচ করতেছে, ওই যে ডেস্কের মধ্যে স্ক্র্যাচ করতেছে, এরকম 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 স্ক্র্যাচ করতেছে, মানে নখ দিয়ে। রিফাত মনে করলো যে এটা কেমন কথা, জিনিসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, আর এই যে মেয়েটা যে সুরটা করতেছে এটা তার মানে কেমন যেন একটু অ্যাবনর্মাল লাগতেছে। সুরটা খুবই সুন্দর, কিন্তু এই যে হাই পিচে যে মেয়েটা টান দিচ্ছে এটা তার কাছে মনে হচ্ছে অ্যাবনর্মাল, এত জোরে গাচ্ছে আশেপাশে কেউ শুনতেছে না, কেমন কথা। রিফাত আস্তে করে গিটারটা নিয়ে উঠে গেল, আর কিছু বললো না, মনে করলো যে মেয়েটা কি মানে ঠিক স্টেজে আছে, সে কি সঠিক স্টেজে আছে, সে বুঝলো না, নাকি তার কোন একটা মানে আর কি মানসিক ভাবে সে একটু অন্যরকম আছে। এই চিন্তা করে সে বের হয়ে গেল আস্তে করে গিটারটা নিয়ে রুম থেকে। তো বের হয়ে গেল, বের হয়ে সে গেটের বাইরে গেছে, তো তাদের যে ব্যান্ডের আরেকজন গিটারিস্ট সে ঢুকতেছে। তো সে বললো, বেটা কি রে, কি অবস্থা, তুই কই গেছিলি? বলে যে আমি তো এই মাত্র আসলাম, আর আই সেই দেখি এরকম কারেন্ট নেই, কি একটা অবস্থা, আয় চল পাশে বসি, ওই যে কোচিং সেন্টারে যাই বসি ওখানে। তো রিফাত বলে, না রে, এমন তুই উঠাইছি মাত্র, কেন, কই যে মানে অন্য ব্যান্ডের মনে একটা মাইয়া বসো, গান গাইতেছে, গলা অন্যরকম দোস্ত, একদম ইলাস্ট্রিসিটি সেই লেভেলের, তো শুনতেছ না, মানে রিফাত কিন্তু তখনও শুনতেছে সে সুর, বলে কই আমি তো কিছু শুনি না। রিফাতকে কি কথা বেটা, এত জোরে আইতেছে, আয়। তার দুজনে হেঁটে গেল, বলে পাশের রুমে এখন যাওয়া যাবো না, রিফাতকে পাশের রুমে যাওয়া যাবো না, যে তুমি এটা গান গাইতেছে আর মনে হইতেছে একটু অন্যরকম অবস্থা আছে মেয়েটা, এখানে বয়ে শোন দেখ কি। তো ওখানে ঢুকলো তাদের যে গিটারিস্ট, ও ঢুকলো রিফাতের সাথে, ঢুকে কিছুক্ষণ মানে কান ভেদে বলে, কিছু নেই, কি কথা বেটা, আমি তো কোনো শব্দই শুনি না। রিফাতের একটু খটকা লাগলো, রিফাতকে জানি আমি তো শুনতেছি, বলতে বলতে রিফাত হেঁটে পাশের রুমে চলে গেল, চলে যায় দেখতেছে কোনো শব্দ নাই, মানে সে জাস্ট রুমটা পার হয়ে এখানে গেছে, পুরা শব্দ নাই, পুরা গন, এবং রুম খালি, রুমের মধ্যে ওই জায়গায় যে মেয়েটা ছিল ওখানে কেউ নাই। তো তাদের গিটারিস্টও তার সাথে ঢুকলো, ঢোকার পর বলে, তুই কি কর বেটা, তুই বেটা কি অবস্থায় আসত, তাই দেখ তোর মাথা ঠিক আছে। রিফাতকে, দোস্ত আমি শুনছি, আমি নিজে বসেছিলাম এখানে, আসছিলাম আয়সা, আমি যে অ্যাকুস্টিক দেখ আমার হাতে, আমি এখানে নিয়ে আসছি আয়সা, আমি একটা আমার এই যে একটা কম্পোজিশন তোলার জন্য আমি এখানে বসে চিন্তা করতেছিলাম, এই সময় আমি দেখি যে ওইখানে বসে একটা মেয়ে এখানে ওর সুর করতেছে, সুরটা আমার এখনো মাথায় আছে, আমি তো সুরটা করে দেখবো তোর, এখন আমার মাথায় ঘুরতেছে সুরটা, একটু আগ পর্যন্ত আমি শুনছি, এখন দেখি মেয়েরা নাই এখানে। তো গিটারিস্ট কয়, আমার ব্যাটা থি মারিস না, ছা মারিস না, বলে টান দিয়ে নিয়ে গেলে, এর মধ্যে তারা ওই কথা বলে ওদিকে যে ওকে নিয়ে গেছে তার গিটারিস্ট, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে আসছে। যাই হোক, আলো জ্বলে উঠছে ওখানে পাশের রুমে আর কি, তাদের যে যেখানে প্র্যাকটিস প্যাড ওখানে। তো ওখানে হেঁটে ঢুকে গেল গিটারিস্টের সাথে, রিফাতও ঢুকছে। এখন ঢোকার পরে রিফাতের কাছে কেমন জানি লাগতেছে জিনিসটা নর্মাল মনে হচ্ছে না, তার কাছে কেমন জানি একটু অ্যাবনর্মাল, মেয়েটা যে সুরটা করতেছিল সুরটা তার মাথায় ঘুরতেছে, সারাক্ষণ ঘুরতেছে, সে চিন্তা করতেছে, এবং সে মেয়েটার ওই যে অবয়বটা দেখছে, হালকা ওই যে বাইরের যে রাতের আলোতে চেহারার হালকা একটা আদল দেখছিল সেটাও দেখছে, সে একটা একটা মানে স্কেচ করতে পারতেছে মেয়েটার চেহারা কেমন ছিল, বুঝতে পারতেছে, মানে তার কাছে ওইটাই মাথায় ঘুরতেছে আর কি। যাই হোক, যাই হোক, তারা শুরু করলো, রিফা তো তার গিটার টিউন করলো, এখানে বসলো, বসার পর তারা প্র্যাকটিস শুরু করলো এবং তাদের যে নাম্বারগুলো সেগুলো হলো ওখানে প্র্যাকটিস করলো। রিফাত একটু অন্য মনস্ক ছিল, ঠিক মতো মন দিতে পারতেছিল না, তো তারা জিজ্ঞেস করলো ওনারা যে কি ব্যাপার, আজকে তোমার একটু অন্যরকম লাগতেছে। না আমি আসলে বাইরে ছিলাম, তারপর আসছি, আসার পরে তো ঢুকছি, এখানে কারেন্ট নেই। আর সবাইকে আর সে বললো না, তো ওদের গিটারিস্ট যে ছিল সে বললো, জানি রিফাত ও বেটা পাশের ফ্ল্যাটে যে কোন মেয়ের গান শুনছে, কি কয় বেটা, যে কোনো মেয়ে নাই, ওর মাথায় কি যে ঘুরে। তো ফ্রেন্ড বলতো স্যার, রিফাত আবার একটু চেতলো এটা নিয়ে, তো তারা বলছে এই তোমার সাথে আমি জোক করি নাই, আমি সিরিয়াস। মানে সে রিফাত একটু সিরিয়াস হয়ে গেলে তুমি তো চলে যেত তুই থেকে। তো যাই হোক, ওখান থেকে বেরোয় আসলো, বেরোয় এসে রিফাত একটু মুডি মারলো তার সেই ফ্রেন্ডের সাথে, গিটারিস্টের সাথে, সে বাসার দিকে চলে গেল। হাঁটতে হাঁটতে গিয়ে সে ওই যেখান থেকে বাসে উঠে ওখানে উঠলো, উঠে সে তার বাসায় চলে গেল। তো রিফাতের বাসা ছিল ঢাকার একটা আবাসিক এলাকায়, সেখানে তারা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিচ্ছিল কয়েকজন বন্ধু মিলে যারা ইউনিভার্সিটিতে পড়ত। তারা তিনটা রুমের একটা অ্যাপার্টমেন্ট, রিফাতের জন্য আলাদা একটা রুম, আর বাকি দুই বন্ধু তাদের জন্য তাদের আলাদা দুইটা রুম ছিল। তো সবাই মোটামুটি একটু শৌখিন তারা বন্ধুরা, এর জন্য সবাই আলাদা আলাদা রুম রাখছে। তো রিফাত বাসায় এসে দেখে যে অন্যরা তাদের রুমে আছে, সে সোজা তার রুমে ঢুকে যায়, রিফাতের রুমে, এবং ঢুকে সে ফ্রেশ হয়ে সে বসে, বসে তার মতো কম্পিউটার চালা ইত্যাদি ইত্যাদি কাজ করে, কম্পিউটারে কিছুক্ষণ ব্রাউজ ট্রাউজ করে, আর তারপরে সে তার গিটার নিয়ে বসে। তার মাথার মধ্যে তখনও ওই যে সুরটা শুনছে ওইটা তার মাথায় আছে, চিন্তা করছে তারই আমি তো দেখছি সুরটা আমার মাথায় ঘুরতেছে, এই সুর কোথেকে আসছে, এমন তো না যে এই সুরটা মানে আমি মানে জাস্ট র্যান্ডমলি পিক করছি, একেবারে সে মনে করতে পারতেছে সুরটা প্রত্যেকটা ভাগ করে করতে। সে চিন্তা করলো যে এটা আমি গিটারে তুলি। তো সে তার অ্যাকুস্টিকটা নিল, নিয়ে তখন অলরেডি রাত হয়ে গেছে, বেশ রাত হয়ে গেছে, সে তার যে বারান্দা রুমের সাথে লাগোয়া বারান্দা, সে লাগোয়া বারান্দাতে যে বসলো, একদম নীরব, তাদের এলাকাটা যেটা সেই জায়গাটা একদম নীরব। ওইখানে মানে এখনও মানুষ কিন্তু কম, আর ওই সময় আরো কম ছিল। তো সে ওখানে বসছে বারান্দায়, দেখতেছে ঝিঝি পোকার শব্দ আসতেছে সামনে, এই পাশে কতগুলো গাছগাছালি আছে, এগুলোর মধ্যে একেবারে অন্যরকম একটা এনভায়রনমেন্ট। আর রিফাত তার রুমের মধ্যে জাস্ট একটা টেবিল ল্যাম্প জ্বালায় রাখছিল, আলো একদম কম, বসে সে অ্যাকোস্টিকে ওই সুরটা মাথার থেকে তোলা শুরু করলো। তো উঠতেছে মানে সুরের যে মেইন ফ্রেমটা উঠতেছে, বাট পিচটা হচ্ছে না, অ্যাকোস্টিকে সে হাই পিচ আসতেছে না, সে চেষ্টা করতেছে নিচে নেমে মানে আরো ওইটা উঠানোর, কিন্তু হচ্ছে না, ওই মানে ওই পর্যন্ত পিচ উঠতেছে না অ্যাকোস্টিক গিটারের যে লিমিটেশন। তো সে তখন চিন্তা করলো যে আমি ঘরে যাই, ঘরে গিয়ে আমার ইলেকট্রিক গিটার লাগাই অ্যাম্পের সাথে, সাউন্ড কমাই দিয়ে ডিস্টরশন দিয়ে তারপর ট্রাই করি, অথবা এফেক্ট দিয়ে ট্রাই করি প্রসেসরের সাথে লাগাই। তো ওই চিন্তা করে সে চলে আসে রুমে, রুমে এসে গিটারটা রেখে তাড়াতাড়ি ইলেকট্রিক গিটার বের করে, বের করে সে তার যে এই হেডফোন আছে, হেডফোনের সাথে সে কানেক্ট করে প্রসেসর দিয়ে, তারপরে সে ওইটা তোলা শুরু করে। এবং সে পিচ ওরকম তুলতেছে, হাই করতেছে, একটু ডিলে বাড়াই দিচ্ছে, সবকিছু করে তুলতেছে। তা অ্যাট দ্য এন্ড যেটা তৈরি হলো সেটা হলো এক্সট্রাঅর্ডিনারি একটা ডিফারেন্ট সুর, একদম এক্সাক্টলি যেই সুরটা সে শুনছিল ওই দিন রিফাত, ওই মেয়েটার কণ্ঠে মেয়েটা যে সুর করতেছিল সেইটা। তো রিফাত এখন চিন্তা করলো যে মানে দিস ইজ স্ট্রেঞ্জ, মানে এইরকম একটা সুন্দর সুর একটা মেয়ে কণ্ঠ দিয়ে করতেছে, মানে এইরকম হাই পিচে উঠে কেমনে সম্ভব। সে চিন্তা করছে এটা যদি কোনো গানের মাঝখানে ঢুকায় দেওয়া হয় তাহলে তো সেইরকম একটা জিনিস হবে, কিন্তু এটা যদি আসলে অন্য কোনো ব্যান্ডের ভোকাল হয় বা তার নিজেদের সুর হয় তাহলে তো এটা চুরি করা হবে, এগুলো ভাবতেছে রিফাত। যাই হোক, সে এগুলো চিন্তা করতে করতে তার গিটার হেডফোন এগুলো রাখলো, রেখে চিন্তা করলো যে খিদা লাগছে কিছু খাই। তো সে উঠলো, উঠে রুম থেকে বেরোলো। তো রুম থেকে বেরোয় তাদের যে তার রুম থেকে বেরোলেই যে জায়গাটা সেটা হচ্ছে তাদের যে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসের ওই পাশে হচ্ছে তাদের লিভিং রুম, আর সেখানে একটা সোফা সেট রাখা, টেলিভিশন আছে দেয়ালে মাউন্ট করা, এরকম আর কি। তো রিফাত বের হয়ে দেখছে যে ডাইনিং স্পেসে লাইট জ্বলতেছে, তাদের যে লিভিং রুম সেটা অন্ধকার, লিভিং রুমের সাথে একটা জানালা আছে, ওখান থেকে রাতের আলো আসতেছে, রাতের আলোতে যতটুকু আলোকিত হচ্ছে কার্টেন মানে ভেদ করে পাতলা কার্টেন দেয়া, যতটুকু আলো ওখানে আসতেছে, লিভিং রুমটা অন্ধকারই বলা চলে। আর তাদের ডাইনিং স্পেসে একটা লাইট জ্বলতেছে, সেটার আলো হালকা। তো সে হেঁটে ডাইনিং স্পেসের মাঝখানে গেল, সেখানে এরকম একটা ব্যাস্কেটের মধ্যে কিছু ফ্রুটস রাখা ছিল, কলা আপেল ইত্যাদি। তো সে আপেল একটা নিল, নিয়ে রেফ্রিজারেটরে গেল, রেফ্রিজারেটর খুললো, তার কাছে মনে হচ্ছিল যে তাদের লিভিং রুমে শুয়ে আছে সোফাতে। তো মানে এরকম শুয়ে আছে, মনে হচ্ছে দেখা যাচ্ছে যে কিছু একটা অংশ মাথার। তো সে ভাবলো ওই যে ওদের যারা রুমমেট তাদের সাথে অনেক সময় ফ্রেন্ডসরা আসে, তারাও কেউ থাকতে পারে, হয়তো টিভি দেখতে দেখতে শুয়ে গেছে। তো সে ওইটা নিয়ে এত বদর করলো না, সেই অ্যাপেল নিছে, সে ওখানে যে ফ্রিজে দেখতেছে কি আছে, ও দেখলো একটা অরেঞ্জ জুসের এরকম কার্ট। তো সেই কার্ডটা বের করলো, করে সে ওখান থেকে অরেঞ্জ জুস ঢেলে নিল, ঢেলে অ্যাপেলটা নিয়ে যখন চিন্তা করছে আর কি খাবে, তো দেখলো রেফ্রিজারেটর উপরে পাউরুটি রাখা। তো পাউরুটি ওখান থেকে খুলে সে দুই পিস পাউরুটি নিল, আর তো কিছু নাই, দেখলো আর কিছু নাই, জাস্ট এগুলো নিয়ে এসে আসে। চিন্তা করছে শুধু পাউরুটি খাবে, অরেঞ্জ জুস খাবে আর ওই অ্যাপেল খাবে। এই চিন্তা করে সে ওইগুলোটাকে নিয়ে গ্লাসে করে একটা ছোট গ্লাসে নিয়েছে অরেঞ্জ জুস আর ওই অ্যাপেলটা আর পাউরুটিটা এরকম করে হাত দিয়ে ধরে আনতেছে সে, মানে এখন কে খুঁজবে অন্য কিছু, একসাথে নিয়ে আসতেছে। তো সে যখন তার রুমে ঢুকে যাচ্ছে তখন সে আবার আট চোখে তাকাইছে, তাকায় দেখতেছে যে হ্যাঁ লিভিং রুমে মনে হচ্ছে সোফাদের মধ্যে কে শুয়ে আছে, মানে কাউচের মধ্যে কে একজন শুয়ে আছে। তো সে চিন্তা করলো ওইটাই হবে তাদের রুমমেটদের সাথে কেউ। সে আস্তে করে ঢুকে গেল ওই তার ঘরে, ঢুকে গেটটা লাগাইছে। তো গেটটা লাগানোর সাথে সাথে সে পেছন থেকে ওই সুরটা শুনলো, যে সুরটা ওই যে মেয়েটা গাইতেছিল যে ওই ওই রুমের ভেতরে, জাস্ট লাইক দ্যাট, এবং ওই মেয়েটার কণ্ঠেই সেম কণ্ঠটা মনে হচ্ছে তাদের লিভিং রুম থেকে যাচ্ছে ওই সুরটা। তো রিফাতের সারা শরীর কাটা দিয়ে উঠছে, তার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, কাটা দিয়ে উঠছে, ভয় পেয়েছে সে, মানে এই সুর এখানে কিভাবে আসছে। কারণ সে কিন্তু মানে ইন দ্য মিলি সেকেন্ড সে ভাবতেছে যে এটা এমন হতো যে আমি এখানে গিটারে বাজাইছি অ্যাম্পে, ওই শব্দটা কেউ শুনছে, সে এটা গাইছে, বাট আমি তো হেডফোনে করছি কাজটা, ওইখানের থেকে কেউ সেম সুরে গাবে, আর ওই মেয়েটার কণ্ঠ কেন, আমাদের বাসায় তো কোনো মেয়ে আসার কথা না। তো এটা মিলি সেকেন্ডে ভাবছে রিফাত, ভেবে সে তাড়াতাড়ি ওই যে হাতে যে পাউরুটি আর আপেল ধরে রাখছিল আর জুসটা একাতে, সবকিছু পাশে যে তার টেবিল কম্পিউটার টেবিলের উপর রেখে সে দৌড় দিয়ে যে মানে দৌড় দিয়েছে কিন্তু খুব সাউন্ড করে নাই, দৌড় দিয়েছে সে তার দরজাটা আস্তে করে খুলে সে ওইদিকে তাকাইছে ড্রয়িং রুমের দিকে। সে স্পষ্ট শুনতেছে ড্রয়িং রুম থেকে ওই সুরটা আসতেছে, ঠিক কণ্ঠে, খালি কণ্ঠে কেউ সুরটা করতেছে, ড্রয়িং রুম থেকে শুনতেছে সে একদম স্পষ্ট। মানে রিফাত এত ভয় পাইছে বলার মতো না, সে কয়েক সেকেন্ড তাকায় দেখার চেষ্টা করছে যে ওই জায়গায় কে আছে, বুঝতে পারতেছে না, মনে হচ্ছে কাউচের ওই পাশ থেকে কেউ সুরটা করতেছে। একটু পরে টুস করে তাদের ডাইনিং স্পেসের লাইটটা নিভে গেল, সাথে সাথে রিফাত টপ করে তার দরজাটা লাগাই দিল, তার রুমের বাতি কিন্তু নিভে নাই, তার রুমে কিন্তু ওই যে ই জ্বলতেছে, তার টেবিল ল্যাম্প জ্বলতেছে, সে তাড়াতাড়ি তার রুমের ছিটকে নিয়েও লাগাই দিল, ভয়ে ভয়ে একদম সে মানে থরথর করে কাঁপতেছে রিফাত মনে মনে যে ঘটনাটা কি ঘটল। সে তাড়াতাড়ি মানে কি খাবে কি করবে কোনো ঠিক ঠিকানা নাই, সে মানে তাড়াতাড়ি দ্রুত ওই তার যে অরেঞ্জ ছিল সেটা সে এক চুমুকে খেয়ে ফেললো, খালি পেটে এটা খাওয়া উচিত হয়নি, তারপরও খাইছে সে। তারপর সে দৌড় দিয়ে যে তার যে রুমের বারান্দার দরজা বন্ধ করে দিল, জানলা বন্ধ করে দিল, ওই সুরটা কিন্তু এর মধ্যে থেমে গেছিল, কিন্তু সে যখন দরজা জানলা বন্ধ করছে সুরটা আবার শোনা যাচ্ছে, ঠিক ওই ড্রয়িং রুম থেকে আসতেছে। তো রিফাত অনেক ভয় পেয়েছে, সে ওই তার যে আপেল আনছিল পাউরুটি আনছিল ওগুলো ধরার নামই নিল না, সে লাফ দিয়ে তার বিছানার কাছে যে গিটার আর ওগুলোকে পাশে রেখে দিল একদম, মানে নামায় রাখলো, নামায় রেখে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ল। বিছানায় শুয়ে সে তার কম্ফোর্টার গায়ের উপর টেনে চুপচাপ শুয়ে আছে, শুনতে শোনার চেষ্টা করতেছে যে ওই শব্দটা পায় কিনা, ওই সুরটা থেমে গেছে আবার, সুর নাই, মানে একদম নীরব, ঝিঁঝি পোকার ডাক। তো রিফাত অনেক ভয় পেয়েছে, তার মাথায় কাজ করতেছে না এই সুর তার ঘরে তার ড্রয়িং রুম থেকে কে করতেছে। তো রিফাত ভয়ে চোখ বন্ধ করে দোয়া পড়তে পড়তে শুয়ে পড়ছে, মানে একদম চোখ বন্ধ করে দোয়া পড়তেছে আর গায়ের মধ্যে কমফোর্টার টেনে, মনে মনে চিন্তা করতেছে জিনিসটা খুবই ভৌতিক আর আমি কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স পেতে চাই না, মানে এটা মনে হচ্ছে আমার কাছে হরর মুভির মতো। এই চিন্তা করে সে দোয়া পড়তেছে, চিন্তা আমি জানি এগুলা কিছু না দেখি, এগুলো চিন্তা করে চোখ বন্ধ করে সে শুয়ে রয়েছে আর দোয়া পড়তেছে। তো এরকম একসময় সে ঘুমায় গেছে, তার ঘুম এক সময় ভাঙল, ঘুমের মধ্যে সে কোন দুঃস্বপ্ন দেখতেছিল, সে এটা মনে করতে পারে না যে কি দেখতেছিল, বাট দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভাঙছে, এবং ঘুম যখন ভাঙছে সে একটা শব্দ শুনতেছিল, কেমন জানি ক্র্যাচ ক্র্যাচ, যে পোকা যেমন গাছ কাটলে যেরকম সেরকম একটা শব্দ হচ্ছে ঘরের মধ্যে, এবং সে তাকায় উঠে তাকায় দেখে তখনও শব্দ হচ্ছে ক্র্যাচ ক্র্যাচ, আর ঘরের মধ্যে অন্ধকার। তো রিফাত যখন ঘুমাইছে তখন কিন্তু ঘরের মধ্যে তার টেবিল ল্যাম্প জ্বলতেছিল, কিন্তু এখন অন্ধকার পুরা। রিফাত প্রথমে ভয় পেয়েছে এবং ক্রাচ ক্রাচ করা শব্দ হচ্ছে একটা, ওটা কাট কাটে না পোকা, সেরকম কাট কাটা পোকার মতো শব্দ। তো রিফাত ফার্স্টে চিন্তা করছে ইলেকট্রিসিটি চলে গেছে মনে হয়, আর হয়তো রাতের বেলা এত রাতে জেনারেটর অন করে নাই, ওই বিল্ডিং এ জেনারেটর ছিল, তো মনে করছে যে বিল্ডিং এর যে লোক তারা জেনারেটর অন করে নাই, ইলেকট্রিসিটি চলে গেছে। কিন্তু এই যে ক্রচ ক্রচ শব্দ কিসের হচ্ছে কাটকাটার মতো। তো সে আস্তে করে মানে তার মুখের সামনে সে কম্ফোর্টার টেনে নিছিল, মানে এই গরমের মধ্যে কিন্তু সে ঘেমে গেছে, ঘেমে আছে। তো সে আস্তে করে কম্ফোর্টারটা সরায়, সরায় রেখে তার শরীর ঘেমে আছে। আর ঘরের মধ্যে কেমন জানি একটা পরিবেশ, ফ্যান ঘুরতেছে কিন্তু একটা ঘুমোট একটা পরিবেশ ঘরের ভিতরে। সে ফিল করে সে ছাড়াও ঘরের মধ্যে আর কেউ আছে। এটাতে তার সারা শরীর একদম কাটা দিয়ে যায়। সে চিন্তা করে ঘরের মধ্যে কে আছে। সে আস্তে করে মাথাটা একটু সরায় দেখার চেষ্টা করে। তার কেন জানি মনে হচ্ছে অন্ধকারে দেখা যাচ্ছে না, এই জানলার উপাশে যে রাতের আলো এসে পড়ছে এটাতে তার বিছানার পাশে খানিকটা আলোকিত হইতেছে। তার কাছে মনে হচ্ছে যে তার যে পড়ার টেবিল কম্পিউটার টেবিলটা তার পাশে কেউ বসা, কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু একটা অস্তিত্ব টের পাচ্ছে, মানে রিফাত একটা অস্তিত্ব টের পাচ্ছে। তো সে ভয়ে মানে প্রচন্ড ভয় পেয়েছে রিফাত, মানে জমে যাওয়ার মতো অবস্থা, তার কিছু করার নেই, প্রচন্ড ভয় পেয়েছে। এবং তার এমন একটা প্রেশার হয়েছে জল বিয়োগ করতেই হবে, মানে এর কোনো উপায় নেই, তার প্রচন্ড জল বিয়োগের প্রেশার হয়েছে। এখন ভয়ে মানে সে কাঁপতে কাঁপতে বিছানা থেকে উঠছে, কিছু করার নাই। সে হেঁটে আন্দাজে অন্ধকারের মধ্যে সে বুঝতেছে যে তার রুমের বাথরুমের দরজায় ওই জায়গায়, সে বাথরুমের দরজার কাছে গেছে, গিয়ে বাথরুমের লাইটের সুইচটা টিপ দিছে। সুইচ টেপ দেওয়ার সাথে সাথে ভেতরে বাতি জ্বলে উঠছে। তো বাথরুমের ভেতরে যে বাতি জ্বলছে নিচের যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বাতিটা, বাতিটা দেখা গেল তার কাছে ওই যে একটা অদৃশ্য অনুভূতি ছিল রিফাতের, মনে হচ্ছিল ঘরে কেউ আছে, অনুভূতিটা টাস করে চলে যায় ওই বাতিটা ঝালার পর। রিফাত একটু হাঁপ ছেড়ে বাঁচে, সে আস্তেই করে বাথরুমের দরজা খুলে বাথরুমে ঢুকে, বাথরুমের দরজাটা সে লাগায়। লাগায় সে তার মতো তাড়াতাড়ি কল পানি ছাড়ে, পানি ছেড়ে তার মুখে পানি ছিটা দেয়, তারপর সে তার কাজ সারে, সেরে সে ভালো মতো তার হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে, চিন্তা করছে হাত মুখটা ভালো মতো ধুই। তো হাত মুখ ধুচ্ছে, কলের তো একটা সাউন্ড পানির পড়তেছে, এখানে রাতের একদম নিস্তব্ধতার মধ্যে কলের পানির সাউন্ডও বেশ লাউড মনে হচ্ছে। এর মধ্যে তার কাছে মনে হল সে জানি কোথায় শব্দ পাচ্ছে, সুরের মতো শব্দ নারী কণ্ঠে। তো রিফাতের কিন্তু শরীর কেঁপে উঠে, মানে একদম মানে ভয় পেয়েছে সে, কোত্থেকে নারী কণ্ঠের গানের শব্দ আসতেছে। তো সে আস্তে করে কলটা বন্ধ করে, কলটা বন্ধ করার সাথে সাথে টের পায় যে তার ঘরের ভেতরে কেউ ওই সুরটা ভাজতেছে মুখে, ওই যে সেই সেই মেয়ের কণ্ঠে। রিফাত মানে ভয়ে কি করবে সে বলতে পারতেছে না, মানে তার মানে শরীর পুরো জমে গেছে, সে কাঁপতেছে থরথর করে, সে কি করবে বুঝতে পারতেছে না। তো রিফাত চিন্তা করতেছে যে সে কি ঘর থেকে মানে এই বাথরুম থেকে বেরোবে, এই সাহস তার আর হচ্ছে না। ঠিক এই সময় সে শব্দ পেল যে তার বাথরুমের দরজার মধ্যে কি রকম ঘষতেছে কিছু, মানে ওই যে কাইন্ড অফ লাইক যদি হাতের নখ দিয়ে টানে টট করে শব্দ হয়, বাথরুমের দরজা ওই শব্দটা হচ্ছে। রিফাত দুই পা পিছায়, ওখানে একটা বাথটাব ছিল, বাথটাবের পাশে বসে পড়ল সে ভয়ে, সে শব্দ পাচ্ছে বাথরুমের দরজারই পাশে, ওই সুরটাও পাচ্ছে, এই শব্দটাও পাচ্ছে নখ দিয়ে দরজার মধ্যে আঁচড় কাটার। তো ভয়ে কাঁপতে কাঁপতে সে মানে তার সেন্স হারায় ফেলবে, এরকম সময় সে আজানের শব্দ শুনল, হঠাৎ বেশ জোরে লাউড শব্দ হয়েছে কাছে। এই শব্দটা হওয়ার সাথে সাথেই এই যে স্ক্র্যাচ বা ওই সুর সব থেমে গেছে, কিচ্ছু নাই। তো রিফাত মানে থরথর করে কাঁপতে কাঁপতে বাথরুম থেকে বেরোইছে, দরজা খুলছে, দেখছে রুমের মধ্যে একদম নর্মাল, রুম স্বাভাবিক। তো সে গেল যে দেখলো যে তার ওই যে টেবিল ল্যাম্প ওইটা নিভানো, সেটা জ্বালাইল টেবিল ল্যাম্পটা। জ্বালানোর পর খুব আশ্চর্যজনক ব্যাপার যে তার টেবিলের উপর যে অ্যাপল রাখা ছিল অ্যাপলটা নাই, পাউরুটির পিস দুইটা আছে বাট অ্যাপল তো ওখানে নাই, মানে খুবই আশ্চর্যজনক ব্যাপার। তার রুমে কে ঢুকছে, ছিটকানি লাগাই দিয়েছিল সে রুমে যে ঢুকে, কিন্তু সে ছিটকানি লাগাইছিল, বাতিটাই বা কে নিভাইছে, অ্যাপলটাই বা কই। তো তখন সে দেখে তো মানে ভয় পেয়েছে, প্রচন্ড ভয় পেয়েছে, সে আজানো হচ্ছে। তো রিফাত মানে ওই দিন অনেকদিন পর ভয় ভয়ে সে তাড়াতাড়ি আবার বাথরুমে যায়, অজু করে এসে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ে সে অনেকক্ষণ বসে থাকে, বসে ওই যে সেই যতটুকু দোয়া দুরুদ শিখছিল জীবন ওগুলো পড়ে, পড়ে চিন্তা করে যে মানে আমি আজকে বেরোলে আজকে আলাপ করবো কারো সাথে। তো যখন মানে মোটামুটি দিন হয়, ওর ঘুম আসতেছিল অনেক, কিন্তু ঘুমাইতে পারে না ভয়ে, কারণ তাদের বাসায় যে ওই বাকি যে দুজন রুমমেট আছে ওরাও খুব একটা বেরোয়েটের হয় না, ওইরকম ঘর মানে মোটামুটি ওরকম নীরবই থাকে। তো সে ভয় ওই দিন আর ইউ করতেছিল, যখন বেলা একটু হয়েছে তার ইউনিভার্সিটি যাওয়ার সময় সে রেডি হয়ে বেরোয় গেছে। তো বের হয়ে যেয়ে সে ওই ক্যাম্পাসে তাদের এক বড় ভাই ছিল, উনি আবার একটু প্র্যাকটিসিং মানুষ, রিফাত ওনাকে চিনত আগের থেকে। তো ওনার কাছে যায়, ওনাকে খুঁজে বের করে, খুঁজে বের করার পর বলে যে ভাই আমার তো একটা সমস্যা হয়েছে। তো বড় ভাই বলে কি ব্যাপার, বলে যে এরকম এরকম হয়েছে, আমি এরকম এরকম শুনছিলাম, এই এখন আমার কাছে জিনিসটা মনে হচ্ছে এটা ই না, স্বাভাবিক না, অতি লৌকিক জিনিস। তো বড় ভাই বলে যে অবশ্যই এটা অতি লৌকিক জিনিস, তুমি যা বলছো এটা যদি সত্যি হয় বলে আমি আপনার কেন মিথ্যা বলবো। বলে না তুমি মিথ্যা বলো নাই, আমি বলতে দিলাম তুমি মিথ্যা বলছো, বাট যদি এরকম কিছু হয় তো এটা অবশ্যই অতিলৌকিক। একটা জিনিস হতে পারে রিফাত, যেটা তোমার কল্পনাও হতে পারে, তুমি হয়তো ফ্যান্টাসাইজড হইছো ওই প্র্যাকটিস প্যাডে, যে কাউকে দেখছো দেখে হয়তো তুমি রিফাত বলে ভাই প্লিজ আমাকে বলেন না আমি এরকম না, আমার মাথায় এরকম আসার কথাও না, ওরকম কাউকে দেখি নাই আমি ওই দিন ওই ওই জিনিসটাই ওখানে হয়েছে। তখন সে বড় হয়ে বলে আচ্ছা তাহলে এটা ভাবার বিষয়, মানে মানে তোমার সাথে কিছু একটা হয়তো আসছে ওখানে, তোমার তোমাকে ফলো করতেছে এবং তোমার সাথে ওইটা আছে আশেপাশে, তোমার সাথে কোনোভাবে ওইটা কানেক্টেড হয়ে আছে এবং ওইটা তোমার সাথে ওই জায়গার থেকেই অ্যাটাচ হয়েছে তোমার সেই প্র্যাকটিস প্যাড থেকে এবং আসছে এবং এই কাহিনী, এবং তুমি ওই সুরটা তুলে ঠিক করো নাই, তোমার মিউজিকের ওই সে তোমার গিটার ওইটা তুলে ঠিক করো নাই, ইটস নট রাইট, তুমি আবার এটা তুলছো, তোমার মাথায় নিশ্চয় এখনো আছে? রিফাত বলে যে হ্যাঁ আমার মাথায় তো এখনো ঘুরে ভাই সুরটা। বলে ইটস নট রাইট, তোমাকে অ্যাকচুয়ালি যেটা করছে কোন মানে অন্য এন্টিটি, তার কোন সুর তোমার মাথায় ঢুকাই দিছে। হ্যাঁ এই জিনিসগুলো তো তাদের স্পেশাল একটা অ্যাবিলিটি আছে এগুলার। যাই হোক এখন কি করবো, তোমারে দেখি তোমারে নিয়ে যাই কোন একজন আরেকজনের কাছে, সেখানে রুকাইয়া করা যায় কিনা। তো রিফাতকে নাকি নিয়ে গেছিল মানে ওই বড় ভাই, তাদের এক বড় ভাইয়ের কাছে যিনি আবার মানে এইসব ব্যাপারে খুব ভালো জানেন, রুকাইয়া টুকাইয়া ভালো জানেন, রাকি উনি, তো ওনার কাছে নিয়ে গেছিলেন। তো উনি নাকি রিফাতকে দেখেই মানে ধারণা করে নেন, বলে যে ওকে দেখেই মনে হইতেছে যে ওর মানে চেহারার মধ্যে যে সাইনগুলো আসছে যে হিজ বিন পজেসড, ওরে পজেস করা হয়েছে। তো যাই হোক ওকে রুকাইয়া করতে হবে, তো রিফাতকে নিয়ে বসেন ওনারা এবং ওই দিন রুকাইয়া করেন, রোকায়া করেন আসরের পরে নিয়ে বসে বসে রোকায়া করে। রোকায়া করার পর নাকি রিফাতের মনে নাই, কিন্তু রিফাত কথা বলতেছিল ওই বড় ভাই বসে ওনাকে যখন নাকি ওনার সামনে দোয়া দরুদ পড়া শুরু করে এতটুকু মনে আসে, এরপর নাকি রিফাতের কিছু মনে নাই। তো রিফাতের যে বড় ভাই ছিল তার নামও সে বলে নাই, রিফাত বলবে না এগুলো সবকিছুই সে ই রাখছে উজ্জ্বল রাখছে, বলছে যে সে বড় ভাই যে ছিলেন তিনি নাকি বলে রিফাতকে বলছেন রিফাতের উপর নাকি ওইটা হাজির হয়েছিল এসে, এবং একদম স্পষ্ট কথায় বলছে এরকম যে সে ওখানে থাকতো, সে ওই জায়গায় ঘোরাফেরা করত এবং যখন ওখানে মানুষ পড়তো ছেলেমেয়েরা ওখানে সে পড়তো তাদের সাথে, এবং ওখান থেকে সে নাকি অনেক ছেলেকে পছন্দও করছে এরকম, তাদেরকে আসরও করছে সেখান থেকে সে, এবং সে একটা ফিমেল, সে নাকি ওই প্রতিনিয়ত সেই মিউজিক প্যাডে ওখানে বসে থাকে, তার খুব প্রিয় হচ্ছে মিউজিক, ওখানে যে মেটাল মিউজিক গুলা চর্চা হয় সেটা তার খুব ভাল লাগে, মানে সে খুব পছন্দ করে ওই গানগুলো, যে গাওয়া হয় গানগুলো তার খুব পছন্দ, গানের লিরিক গুলো তার খুব পছন্দ। তো রিফাত যেই মিউজিক গুলো করে সেটাও তার ভাল লাগে। যাই হোক সে মানে এর আগেও রিফাতকে দেখছে, তো ওই দিন নাকি সে রিফাতকে পজেস করছিল। তো যাই হোক ওই বড় ভাই তখন তার মতো জিনিসপত্র তিনি করেন, তার মতো রিচুয়াল মেনটেন করেন, করে ওইটাকে রিফাতের থেকে আলাদা করেন, আলাদা করে দেন, বলে যে না তার কখনো পারবে না আসতে পারবে না তার কাছে, মানে তার থেকে আলাদা করে দেন তিনি। তো করে দিয়ে রিফাতকে পরে যখন রিফাত আবার যখন তার হুশ ফিরে, রিফাত নাকি হুশ ফিরলে দেখে যে সে ওই একটা ওনার ওই বড় ভাইয়ের একটা ই ছিল ডিভাইন ছিল সেটার মধ্যে সে শুয়ে আছে। যাই হোক রিফাত উঠে বলে কি হয়েছে, বলে যে আমার ঘুম আসছিল অনেক, রিফাত বলছে আমার ঘুম আসছিল অনেক। তো যাই হোক রিফাতকে তারপরে বড় ভাই বলে দেয় যে এই এই আমল করতে হবে, এই এই করবা, পাঁচক্ত নামাজ মাস্ট পড়বা তুমি, তোমার উপর কিন্তু নজর আছে, আর পারলে ওই প্র্যাকটিস প্যাটার যেও না, হ্যাঁ ওই প্র্যাকটিস প্যাটার যেও না, আর তুমি কাউ সবার ব্যক্তিগত ব্যাপার কে কোনটা করে মিউজিক করে কি করে তার ব্যক্তিগত ব্যাপার, বাট যা করবা জীবনে বুঝে শুনে করো, তুমি যদি ধর্মকর্ম প্র্যাকটিস করো এভাবে দেখে শুনে যেখানে যেরকম ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করো, এগুলো বলে বড় ভাই তাকে বলে আচ্ছা ঠিক আছে বিদায় নেয়, আর বলে যে কোনো সমস্যা হলে তুমি যোগাযোগ করো আমার সাথে, তুমি যদি এই ধরনের ভয়টা পাও, আর ভয় পেও না দোয়া পড়বা সব সময়, তাকে দোয়া শিখায় দেয় বলে এই সুরাগুলো মুখস্থ করবা যদি না পারো। তো রিফাত আসে ওই বড় ভাইয়ের কাছ থেকে এবং রিফাত মোটামুটি মেনে চলার চেষ্টা করে, এরপর থেকে রিফাত আর কখনো ওই যে নামাজ পড়া থামায় নাই, সে সবসময় নামাজ পড়ে পাচক, এবং বলছে যে আর ওরকম ভয় পায় নাই রিফাত, আর ওই ওই প্র্যাকটিস প্যাটে আর কখনো যায় নাই, সে যেত না যেহেতু তাকে মানা করছে বড় ভাই যেত না। তার কাছে মাঝে মাঝে মনে হতো যে তার আশেপাশে কিছুর একটা আবির্ভাব ঘটে, এটা রিফাত মনে হতো, যখনই সে ওইটা হইতো তখনই সে দোয়া পড়তো, দোয়া পড়ে শরীর বন্ধ করে ফেলত, এরপর থেকে আর এরকম হয় নাই। তো এর মাঝে অনেক বছর চলে গেছে, রিফাত এখন আর মিউজিক করেন না, তিনি প্রফেশনাল জীবনে আছেন, ব্যবসা করেন, বিয়ে করছেন, সন্তান আছে, এরকম কিছু আর তিনি দেখেন নাই। তবে একবার তার কাছে কেন জানি মনে হয়েছিল, এই বেশি দিন না, দুই তিন বছর আগে তারা হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা নিয়ে তিনি ছিলেন একটা রুমে, তার কাছে কেন জানি হঠাৎ মনে হয়েছিল রাতের বেলা উঠে যখন তিনি পানি খেতে যান, ঠিক আগের মতো সেই ফিলটা একটু হয়েছিল যে তাদের যে আরেকটা রুম আছে সেকেন্ড বেডরুম ওই পাশে, ওখানে কেউ থাকে না, জাস্ট বিছানা রাখা, কেউ যদি আসে থাকে, তার কাছে মনে হয়েছিল যে ওই বেডরুমে কেউ একজন আছে, সেরকম একটা ফিল পাইছিল। যাই হোক, সাথে সাথে নাকি রিফাত দোয়া পড়ে, পড়ে এসে আস্তে করে ঘরে এসে লাগায় দেয়, বা ঘরের মধ্যে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ছিটকানি লাগায় দেয়, আর ওই ওই দিন রাতে ঘর থেকে আর এমনি বের হয় নাই। তো এরপর আর কিছু হয় নাই নর্মালি। তো রিফাত বলছে যে অনেক সময় কিন্তু হয় মানুষের আশেপাশে দিয়ে অনেক এনার্জি এরকম চলাফেরা করে, তো সে যেহেতু জীবনে এই জিনিসটার সাথে একবার তার এরকম একটা এনকাউন্টার হয়েছে, এরকম কিছু আশেপাশে আসলে সে বুঝতে পারে। তো যাই হোক, এই ছিল রিফাত মাহাতাবের ঘটনা। রিফাত অদ্ভুতুলে শোনেন, অনেকদিন ধরে তিনি চিন্তা করছিলেন ঘটনাটা শেয়ার করবেন এবং তিনি ফাইনালি করে ফেললেন, আর আমি শেয়ার করলাম আপনাদের কাছে আমার মতো করে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগছে অনুষ্ঠান জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhutule@gmail.com, which is odbhutule@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত যাদের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দিন। পাঠিয়ে দিন আপনার এলাকার কোন লেজেন্ড বা মিথ অথবা অন্য কোন এলাকার কোন লেজেন্ড বা মিথ আপনি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো এখন চলে যাব পরবর্তী ঘটনায়। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। যারা ফেসবুকে আহমেদ বাবু পেজে আমাদের থার্সডে নাইট ফিয়ার শুনেন, তারা আমাদের পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন, আমাদের অদ্ভুতুলে পেজও লাইক এবং ফলো করে দেবেন, আমাদের অদ্ভুতুলে ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করে ফেলবেন, তাহলে আমাদের সব আপডেটগুলো পেয়ে যাবেন। আর আমাদের প্যাট্রিয়ন চ্যানেলে গেলে কিন্তু আপনারা থার্সডে নাইট ফিয়ারগুলো আমাদের ফ্রি মেম্বারশিপের আন্ডারে পেয়ে যাচ্ছেন। তাহলে এখন চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, চলে আসছি ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম আপনাদের মাঝে অদ্ভুত উড়েতে আরো একটি ঘটনা নিয়ে, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন জাহিদ চৌধুরী ফরিদপুর থেকে। জাহিদ তার কাজিনের সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে প্রেজেন্ট করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাচ্ছি জাহিদের ঘটনায়। 2017 সালের কথা, জাহিদ তখন ছিলেন তাদের গ্রামের বাড়িতে। তো জাহিদের গ্রামের বাড়িতে যেই তাদের বাড়ি বা স্থাপনা সেটা খুব সুন্দর, সেটা হচ্ছে এই যে মূল রাস্তা থেকে একটা ছোট রাস্তা গেছে, সেই রাস্তার দুই পাশে হচ্ছে ফসলের মাঠ। তো সেই রাস্তা একেবারে সোজা গিয়ে উঠছে একটা একটা ভিটার মধ্যে, যেটাকে ভিটা বলে বা ট্যাক বলে তারা, মানে উঁচু একটা জায়গা, সেখানে অনেক গাছগাছালি এবং সেই জায়গায় তাদের পরিবারের অনেকের ঘর সেখানে, মানে সেখানে ঢোকার পরে দুই পাশে গাছ আছে, এরপরে যেই জায়গাটা সেটাতে ঢুকলেই জাহিদদের বাসা, সেটা এরকম পাকা বাড়ি টিনের চাল এবং সেখানে চারপাশে সুন্দর করে তাদের বারান্দায় গ্রিল দেয়া এবং পাশে সুন্দর গাছগাছালি লাগানো এবং একটা উঠোন, এবং এই উঠোনের বাঁদিকে তাদের আরেকটা ঘর আছে, তার অপরদিকে তাদের যে রান্নাঘর সেটা, এবং তার পাশ দিয়ে হেঁটে গেলে একটা ছোট রাস্তার মতো সেটা দিয়ে গেলে তার চাচার বাসা, এবং সেই চাচার বাসাও একই রকম, মানে ওই মানে একটা জায়গা যেখানে নাকি অনেকটা সি অক্ষরের মতো, তিন পাশে ঘর মাঝখানে উঠোন এবং ওই রাস্তা যথারীতি চলে গেছে, এবং এই যে রাস্তাটা মানে যেটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় তাদের বাসা বা তার চাচার বাসা বা তার ছোট চাচার বাসা, এই পুরো রাস্তাটার পাশে কিন্তু সুন্দর করে নারকেল গাছ লাগানো আর তার পাশে কিন্তু ক্ষেত। তো এইভাবে চলে গেলে একেবারে শেষ মাথায়, যখন তার এই তিন চাচার বাসা শেষ হয়েছে শেষ মাথায়, সেই জায়গায় তাদের একটা বড় এখানে ঘর আছে, এটা কাচারি ঘর, সেখানে মেহমান আসলে থাকে আর কি। তো সেই কাচারি ঘরের অপোজিটে হচ্ছে গিয়ে জাহিদের দাদার ইবাদতের ঘর, মানে ওখানে তিনি ইবাদত বন্দেগি করতেন, নিজে বসে নিজের মতো সময় কাটাতেন, নামাজ কালাম পড়তেন, মানুষজন আসত, অনেক রাত পর্যন্ত তিনি ওখানে ইবাদত করতেন। ওই ঘরটা মোটামুটি আইসোলেটেড, কারণ জাহিদের দাদা এখন আর পৃথিবীতে নেই, তো ওই জায়গায় তার চাচারা মাঝে মাঝে গিয়ে নামাজ কালাম পড়েন এবং একটু ভয়ে ভয়ে থাকেন, কারণ তাদের অনেকেরই বিশ্বাস ওখানে জিনের আনাগোনা আছে। আর ওই যে ঘরটা ইবাদতখানার যে ঘরটা, তার পাশেই কিন্তু তাদের এই যে ভিটা শেষ হয়ে গেল, এরপর কিন্তু নিচু জায়গা, মানে মাটি নেমে গেছে এবং তার পাশে বেশ বড় একটা ফসলের মাঠ, এবং এই বিস্তীর্ণ মাঠ অনেক দূর পর্যন্ত চলে গেছে। এই মাঠ যেখানে শেষ হয়েছে সেখানে একটা পায়ে চলা পথ, মানে ওই পথ মাঠের পর থেকে চলে গেছে অনেক দূর পর্যন্ত, আর মাঠের পাশ দিয়ে প্যারালালি চলে গেছে একটা খাল। তো ওই খালে মানুষ মাছ ধরে এবং পণ্য পরিবহন করে, নৌকা চলে, মানে বেশ সুন্দর, অন্যরকম, বিকেলবেলা বসতে খুব সুন্দর লাগে কালপাড়ে। আর জাহিদদের যে এই কাচারি ঘর, ওখান থেকে বসলে সবই দেখা যায়। তো ওইবার জাহিদের খালাতো ভাই আসলো বেড়াতে তাদের বাড়িতে। তো এসে জাহিদের সাথে খুব ঘোরাঘুরি করলো, জাহিদের খুব ক্লোজ, জাহিদের ফ্রেন্ডের মতো আর কি। জাহিদও তখন গ্রামের বাড়িতে ছিল বলে খুব এনজয় করলো, খালাতো ভাইকে নিয়ে দেখাচ্ছে এটা ওইটা, খুব মজা করতেছে। এর আগেও খালাতো ভাই আসছিল আগে, এবং ওই কারণে খালাতো ভাই আবার আসছে খুব পছন্দ করে। তো তার খালাতো ভাই তাকে বলতেছে, আমি কিন্তু তোদের এইখানে থাকবো না, তোদের এই ঘরে থাকবো না, আমার এমনিও তুই কাচারি ঘরে থাকবি, আমার কাছে তোদের এই কাচারি ঘর অনেক ভালো লাগে, এমনিও বাসার মুরব্বীদের থেকে দূরে, আড্ডা টাড্ডা মারা যায় রাত্রেবেলা, কেউ বদার করে না, আইসা খুব মজা লাগে। তো জাহিদ বলতেছে তার কাজিনে যে দেখ, মানে ওই জায়গায় ছামু কোনো অসুবিধা নেই, রাখতে থাকতে, একটা সমস্যা কি ওই জায়গাটা কিন্তু ভয়ের এখন। কেন? দাদা তো এখন নাই, মানে ওই জায়গায় মানে রাত্রেবেলা কেমন জানি লাগে, মানে বড় চাচা ওখানে বুঝতে চায় না সাহস করে, কাচারি ঘরে মানে মানুষজন আসলে থাকে না এখন। তো তার কাজিন, তার কাজিনের নাম ছিল মিন্টু, তো মিন্টু বলতেছে যে আরে অসুবিধা নাই, ওখানে থাকবো, তুই আর আমি থাকবো, অসুবিধা নাই, তুই বেটা তো নিজেকে বাড়ি ভয় পাস। তো জাহিদ তখন মানে ওর সাথে আর কথায় পারল না, বললো যে ঠিক আছে আমরা থাকবো এখানে। তো রাতের বেলা মিন্টু সহ সে উঠছে বাসায়, তাকে মানা করছিল কাচারি ঘরে থাকতে, বলছে যে তোর কি দরকার। মিন্টুকেও বলছে, মানে জাহিদের আম্মা বলছে, যাই মিন্টু তোর কি দরকার ওইখানে যাওয়ার, এখানে থাক, এখানে তো ঘর খালি আছে। তো মিন্টু বলছে না খালা ওইখানে থাকি, অনেক মানে রিকোয়েস্ট করছে। তো তার মা আর কিছু বলতে পারল না। জাহিদ রাতের বেলা খাওয়া দাওয়া করে তাদের বাসার থেকে তাদের বড়শি, মাছ ধরা সরঞ্জাম আর হারিকেন নিয়ে বেরোইছে, আর সাথে একটা কোচ নিছে। তো জাহিদের আব্বা তখন নাকি একটু বকাবকি করছে যে কি রে তুই মাছ ধরার জিনিসপত্র নেসকেন, তুই কি রাতটা বেলা মাছ ধরবি নাকি। তো জাহিদ একটু হাসে বলে যে মিন্টু চাইতেছিল একটু খালপাড়ে যেতে। তো তার বাবা খুব রাগারাগি করে, কোনো দরকার নেই খালপাড়ে যাওয়ার, যাবি না, খবর তার দিনের বেলা যাবি, রাত্রে কিসের মাছ ধরা ধরি। তো তার বাবা এরকম বকা দেয়। তো জাহিদ কোনো কথা বলে না, চুপি চুপি সে তার ওই বড়শি তার জিনিসপত্র নিয়ে চুপচাপ চলে আসে। আসলে মিন্টুই বলছিল তাকে এগুলো করতে, তার কাজিন। তো সে এগুলো সব নিয়ে, তার কাজিনকে নিয়ে সরাসরি চলে আসে কাচারি ঘরে। তো এসে তারা মানে জাহিদেরও ভালো লাগতেছে আর কি, অনেকদিন পর কাজিন, কাজিনের সাথে খুব ভালো বন্ধুত্ব তার, তারা সেও যখন তার কাজিনদের বাসায় যায় বেশ মজা করে। যাই হোক, বসলো তারা, অনেক গল্প গুজব করলো নিজেদের মতো, ওই যে আড্ডাবাজি, বিড়ি ফুকাফুকি এগুলো করলো, করে তখন রাত হয়েছে, গভীর রাত, গরমের দিন, অনেক গরম, মানে একদম প্রচন্ড গরম লাগতেছে। তো তখন মিন্টু বলতেছে যে চল আমরা যাই খালপাড়ে যাই মাছ ধরতে। তো জাহিদ বললো আচ্ছা চল, কি আর করার। তো দুজনে যাচ্ছে, বাসার মূল ভিটার থেকে নেমে গেছে, দেখতেছে ঝিঝি পোকার শব্দটা মনে বেড়ে গেছে, গরমে ঝিঝি পোকার শব্দ আরো বেড়ে যায়, দেখতে বেড়ে গেছে কেমন জানি খুব মনে হচ্ছে, এবং একবার মনে হচ্ছে একটু জোরে হচ্ছে, একবার স্লো হয়ে যাচ্ছে। তো তখন মিন্টু বলে যে তোদের এই জায়গার এই পরিবেশটি আমার হেভি লাগে রে। তো জাহিদ তখন বলে যে আমার নিজেরও অনেক ভালো লাগে, লেগে আমি চান্স পেলে গ্রামে চলে আসি, আমি থাকি না, আমি শহরে বেশি থাকি না, চান্স পাইলে আয় পড়ি, দুদিনের ছুটি পাইলে আয় পড়ি। তো তখন মিন্টু বলতেছে আচ্ছা চল তাহলে এখন তাড়াতাড়ি যাই আমরা। তো দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এবং সেই যে তাদের ওখানে যে ফসলের মাঠের মাঝখানে আইল ধরে যাচ্ছে, তারা যাচ্ছে এবং সামনে দেখা যাচ্ছে ওই পথটা, পায়ে চলা পথটা, ওই পাশে খাল, এবং ওই বুঝতে পারছে খালের উপর, খালে আজকে কোনো নৌকা টোকা নাই, হ্যাঁ মানে কেমন জানি নিশুতি হয়ে আছে, কোনো নৌকা নাই, রাতের বেলা কেমন একটা পরিবেশ, আর গরম, প্রচন্ড গরম, গরমে মাঝে মাঝে বাতাস বইতেছে, বাতাসটা বেশ লাগতেছে। তো দুজনে হাঁটতে হাঁটতে একসময় পায়ে চলা পথের কাছে চলে আসলো, পায়ে চলা পথ পার হয়ে তারা ওই পাশে নামলো, নেমে হেঁটে ঢাল বেয়ে খালের একেবারে কাছে চলে গেল, এবং একটা জায়গায় বুঝলো যে এই জায়গায় আর তারা বসবে। হারিকেন চলতেছিল, হারিকেনটা আরো বাড়াই দিল, বাড়াই দিয়ে এক সাইডে রাখলো, রেখে তারা মোটামুটি ওই মাছ ধরার জন্য ছিপ ফেললো খালের মধ্যে, আর গল্প করতেছে দুজন, মাঝে মাঝে মিন্টু গান গাইতেছে, এরকম অবস্থা। তো একসময় তাদের ওই ছিপে টান পড়লো, মাছ পেলো, এরকম বড় একটা মাছ। তো মাছ তুলে ফেললো, তুলে ফেলার পর আবার ফেললো, এরকম কয়েকবার বড়শি ফেলে তারা কয়েকটা মাছ পেয়েছে, মোটামুটি নড়াচড়া করতেছে, তেমন উল্লেখযোগ্য না, ক্যাটফিশ, এগুলো প্রায় এক ফিট বা তার থেকে একটু ছোট, এরকম সাইজের কয়েকটা। তো মোটামুটি তাদের পাঁচ সাতটা মাছ হয়েছে, ওই তাদের যে বালতি নিয়ে গেছিল বালতির মধ্যে এরকম নড়াচড়া করতেছে। তো তারা চিন্তা করলো যে বালতিতে একটু পানি দিয়ে, এগুলো তো জিয়ায় রাখতে হবে, রাতে তার কিছু করা যাবে না, বালতিতে একটু পানি দিয়ে উঠে যাই, অনেক গরম লাগতেছে, অনেক গরম লাগতেছে, মানে এত বেশি হিউমিড বাতাসে, তো কিছু করার নাই। তো জাহিদ গেল, জাহিদ যে খাল থেকে পানি উঠাইলো, এরকম দিয়ে পানি উঠে ঘটির মতো নিয়ে গেছিল, ওটিতে পানি উঠায় বালতিটা মোটামুটি একটু ভরলো যাতে মাছগুলা জিয়ায় রাখতে পারে, তারপর উঠে বলল চল হাঁটাতি। তো দুজনে হেঁটে হেঁটে আসতেছে, ঈশের হাতে বালতি, মিন্টুর হাতে বালতি, জাহিদের হাতে জিনিসপত্র। তো তারা যখন ক্ষেত দিয়ে আসতেছে, জাহিদের কাছে মনে হচ্ছিল যে তাদেরকে কিছু একটা ফলো করতেছে ওখান দিয়ে। তো জাহিদ মনে করলো শিয়াল টিয়াল নাকি নাকি বাগডাস বা মেছো বাঘ, কিন্তু এগুলো তো মানুষের সামনে এইভাবে করে আসার কথা না। ওটাই চিন্তা করছে, মানুষের সামনে এইভাবে আসার কথা না, মাছের গন্ধ যদিও পায়, হয়তো বালতি থেকে মাছের গন্ধ আসতেছে, কিন্তু এইভাবে তো আসার কথা না। জাহিদ দেখতেছে যে ওই যে পাশে যে ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে দিয়ে কিছু একটা আসতেছে, চলাফেরা করতেছে তাদেরকে ঠিক ফলো করে করে। তো সে তার হাতের যে বর্শি টসিগুলো আরেক হাতে নিয়ে কোচটা এক হাতে বাগায় ধরলো। সে চিন্তা করলো সামনে কিছু আসলে সে কোচ দিয়ে মারবে এটারে। তো এই চিন্তা করে সে আবার মিন্টুকে বলল যে এই সাবধান, কি যেন একটা আসে আমাদের সাথে। তো মিন্টু এদিক ওদিক তাকাচ্ছে, মিন্টুরও বেশ সাহস, সে এগুলা কেয়ার করে না। তো এইভাবে তারা কিছুক্ষণ দেখতে দেখতে একসময় চলে আসলো তাদের বাড়ির ভিটায়, উঠলো উপরে, উঁচু তো উঠে গেল ভিটার মধ্যে। ভিটার মধ্যে উঠে যাই চিন্তা করলো যে এগুলো আর আসার প্রশ্ন আসে না, এগুলো আসবেও না। তো যে ওই জিনিসপত্র রাখলো তাদের কাচারি ঘরে বারান্দার কর্নারে, সবকিছু রেখে বালতিটা রাখলো সামনে, বালতিটা মানে ঘরের দরজার পাশেই রাখলো, ওইখানে ওই যে পানিতে ছপছপ করতেছে মাছগুলো তখনও। তো জাহিদ ঘরে ঢুকে গেল, ঘরে ঢুকে সুইচ দিয়ে টিপে দেখলো যে ঘরে কোনো ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি এমনি থাকতো না, খুব কম সময় ইলেকট্রিসিটি থাকতো। তো সে বললো মিন্টুরে যে এই কারেন্ট কিন্তু নাই, এমনি তো গরম, প্রচন্ড গরম, মানে গরমে টেকা যাচ্ছে না, আর আবহাওয়া মনে আরো থম মেরে গেছে। তো যাই হোক, দুজনই মানে গরমে একদম অস্থির হয়ে এসে বসলো বারান্দার মধ্যে, বসে বলতেছে এই একটা জিনিস খুব অপছন্দ, গরমের সময় রে কারেন্ট থাকে না, কি যে একটা অবস্থা। তো দুজন গল্প করতেছে, গল্প করতে করতে এক পর্যায়ে তখন জাহিদ বলতেছে ঘুমায় যাবো, ঘুম আসতেছে। তো মিন্টু বলতেছে যে আমার অনেক গরম লাগতেছে রে, আমি বাইরে শুই। বাইরে তুই কই শুবি বেটা, কি করছিস, কাহা এইরকম এখন ঘরে যেতে পারবো না, যে গরম এর মধ্যে তুই কইছিস কারেন্ট নাই কিছু না, আমি ইসে যাই শুই। যে সামনে দেখাচ্ছে যে তার দাদার যে ঘরটা ছিল, ঘরের সামনে একটা এরকম কাঠের চেয়ারের মতো বানানো ছিল, বেঞ্চের মতো, বেশ বড় হাতলালা, বলতে আমি ওইখানে যে শুয়ে থাকি। তো জাহিদ বলে আই কি কথ বেটা, ওই ওই জায়গায় যাইস না, ওই জায়গায় আমার চাচা বন্ধু ভয় পায় বেটা, দাদার এনে জিন আছে, কারে দূর, কিচ্ছু হইব না, যা কিচ্ছু হইব না, আমি ওনে যে শুইতেছি কোনো অসুবিধা নেই, বলে আর কথা শুনে না মিন্টু হেঁটে যে ওই চেয়ারের মধ্যে দেখা যায় বেঞ্চের উপর শুয়ে পড়ছে। সে বলে তুই পারলে আমার একটা বালিশ এনে দে। তো জাহিদ আর কোনো কিছু কথা বলল না, সে গিয়ে ঘর থেকে একটা বালিশ এনে দিল, মিন্টু সুন্দর মাথার নিচে বালি দিয়ে শুয়ে পড়লো ওইখানে, গেঞ্জি শার্ট খুলে ফেলছে, গেঞ্জি পরা সে শুয়ে আছে ওখানে। জাহিদের কাছে মনে হলো যে মিন্টু শুয়েই ঘুমায় গেছে, সে যে ক্লান্ত ছিল তার কিছু করার নাই। জাহিদ আসলো, এসে সে ঘরের মধ্যে ঢুকলো, এসে ঘর তো অন্ধকার, ইলেকট্রিসিটি নাই, সে তার জিনিসপত্র রেখে এসেও শার্ট খুললো, খুলে যে সে ওই বিছানার পাশে বসছে, বসে চিন্তা করতেছে এইখানে আসলে আসাটা ঠিক হয়নি, আর ওই মিন্টুরও ওখানে যাইতে যে শুতে দেওয়াটা ঠিক হয়নি। চিন্তা করে সে যে ওখানে বিছানায় শুলো, শুয়ে তার আর ঘুম আসতেছে না, আসলেই অনেক গরম, মানে ঘরটা তো একদম বদ্ধ হয়ে আছে, মনে হচ্ছে গরম, এবং সারাদিন ওই যে রোদের আলো পড়ে ওই জায়গায় মানে কংক্রিট ই খাইছে আর কি, সিমেন্ট হিট খাইছে আর কি, সেটা ছাড়তেছে রাত্রেবেলা টিনের চাল। তো শুয়ে ঘুম আসতেছে না, খুব ছটফট 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 করতেছে সে। একবার তার চোখটা একটু লেগে আসলো, কেমন জানি তন্দ্রার মতো, মানে একে ঘাম আবার তন্দ্রার মতো। তো জাহিদ ঘুমে তলায় যাচ্ছিল, সে ঘুমে তলায় যাচ্ছিল, কিন্তু এই সময় হঠাৎ করে কেমন একটা শব্দ শুনে তার মানে ঘুমটা কেটে গেল, মানে ঘুম যে আসছিল চলে গেল। শব্দটা হয়েছে মনে হয়েছে ওই যে দাদার যে ঘরটা ছিল এটা কিন্তু টিনের ঘর ছিল, মনে হইল ওই টিনের ওখান থেকে ফর ফর করে মানে টাচ করে কিছু মানে টেনে নিয়ে গেছে ছেঁচড়াইটু। তো এই ছেঁচড়াই নিয়ে গেছে, এই যে একটা শব্দ হয় যে টিনের সাথে ছেঁচড়াইলে কিছুর ওরকম একটা শব্দ, সে চিন্তা করলো কি রে এই মাছগুলো নিয়ে গেল নাকি আবার কিছু এসে, সে লাভ দিয়ে বিছনা থেকে উঠছে। তো চিন্তা করলো যে কি ব্যাপার, এখানে মাছ রাখছে না, মাছ নিছে নাকি। তো সে দৌড় দিয়ে তার যে খাট ওখান থেকে দৌড় দিয়ে সামনে আসছে, দেখে না বালতি জায়গা মতোই আছে। কিন্তু এরপরে যে সিনটা সে দেখলো, এটা দেখে তার সারা শরীর জমে হিম হয়ে গেল। সে দেখলো মিন্টু বাতাসে ভাসতেছে, ওই যে সে যে বেঞ্চিতে ছিল বেঞ্চি থেকে প্রায় 3 ফিট উপরে, মানে টোটাল মাটি থেকে প্রায় 7-8 ফিট উপরে সে ভাসতেছে। তো জাহিদ কিন্তু দাঁড়ায় আছে মানে ছায়ার মধ্যে, মানে অন্ধকারে তার ঘরে, এবং তার দরজা খোলা, জানালা খোলা, গরমের কারণে সবই খোলা রাখছে। এখান থেকে বাইরের উঠোন দেখা যাচ্ছে, হালকা চাঁদের আলো আসতেছে, মানে সেই চাঁদের আলো হচ্ছে মেঘে ঢাকা চাঁদ, সেটার আলো হালকা উঠানে পড়ছে। এর মধ্যে সে দেখতেছে ওই বেঞ্চের উপরে ভেসে আছে ওখানে মিন্টু, মিন্টু ঘুমের মানে ঘুমানোই এবং ভেসে আছে। তারপর সে দেখলো আস্তে আস্তে মিন্টু ওই বাতাসে ভেসে ভেসে এদিকে আসতেছে, তার তার এদিকে মানে তার যে ঘরের দিকে। জাহিদের তো সারা শরীরের রোম একদম দাঁড়ায় গেছে, সে ভয়ে থরথর করে কাঁপতেছে, কোনো সাউন্ড করতে পারতেছে না, দোয়াজে পড়বে সেরকমও সে করতে পারতেছে না। এরপর দেখল ওই ঘরের একদম সামনে চলে আসলো, যেখানে নাকি তাদের কাচারি ঘরে ওঠার সিঁড়িটা, ওইটার কাছে চলে এসে তখনও ভাসতেছে। জিনিসটা একদম বিশ্বাস করতে পারতেছে না জাহিদ। জাহিদের কাছে মানে অকল্পনীয় একটা সিন মনে হচ্ছে। তারপর সে হঠাৎ করে দেখলো আস্তে আস্তে করে, মানে খুব জোরে না, আস্তে আস্তে করে মনে হলো যে কেউ যদি কাউকে নামায় রাখে আলতো করে, ঠিক সেইভাবে নামায় রেখে মিন্টু মাটিতে শুয়ে পড়লো, মানে মাটিতে নামায় দিল মিন্টুকে। কেউ আর কিছু নয়, মিন্টু ওখানে শুয়ে ঘুমাচ্ছে মাটিতে। তো জাহিদ ভয়ে ওই জায়গার থেকে নড়তেছেও না, ভয়ে নড়তেছেও না। একটু পরে সে একটা শব্দ পেল, মনে হলো যে মানে পতপত করে ডানা ছাপটায় যেরকম শব্দ। তো জাহিদের মানে সারা শরীর কেঁপে উঠলো যেটা ব্যাপারটা কি, দেখলো যে ওই যে দাদার ঘরের চালের উপর একটা বড় সাদা পেঁচা নামছে, বেশ বড় সাদা পেঁচা, নেমে তার ঘরের দিকে তাকায় আছে। এবং তারপর একটা ডাক ডাক দিল, ওই যে মানে পেঁচার যে একটা ডাক আছে রাতের বেলা, সেরকম করে ডাকলো, সেরকম করে ডাকলো, ডানা ঢাপটাইল কয়েকবার। এবং মানে মনে হচ্ছে যে কিছু বলতে চায় জাহিদকে। তো জাহিদ কোনো কথা না বলে চুপচাপ দাঁড়ায় আছে। তখনও সে আস্তে আস্তে দোয়া পড়া শুরু করলো, যতটুকু যা পারে, মানে যতটুকু দোয়া দূর যা পারে পড়তেছে। একটু পরে দেখলো পেঁচাটা উড়ে চলে গেল ওইখান থেকে। তো জাহিদ চিন্তা করলো যে না, মিন্টুকে ওখানে ফেলে রাখা ঠিক হচ্ছে না, আমার সাহস যাই হোক আমার মিন্টুকে আনতে হবে। তো সে তখন ঘর থেকে বেরোইছে, বের হয়ে সিঁড়ি দিয়ে নামলো, নেমে মিন্টুকে যে সে ফার্স্টে ডাক দিল মিন্টু মিন্টু। দেখলো মিন্টু অতল ঘুমে, গভীর ঘুমে সে। তো কয়েকবার ডাকার পর মিন্টু উঠছে, কি কি? তো মিন্টু উঠে বলে আমি এখানে কেন, এখানে কেন? উঠে বলছে আমি এখানে কেন? তুই এখানে কেন? তুই আগে রুমে আয়, তুই রুমে আয়। তো মিন্টুকে আগে ধরে সে মানে উঠতে সাহায্য করলো। মিন্টু বললো কেমন যেন ঘোর লাগা চোখ। উঠে আসলো রুমে, কোনো মতো উঠে এসে মিন্টু বলে আমি এখানে কেন, এখানে কেন? তুই শো বিছানায় শো। তো মিন্টু শুয়ে পড়লো, শুয়ে এসে আবার ঘুমায় গেল, মিন্টুর আর কোনো খেয়াল নাই। তো জাহিদ অনেকক্ষণ বসে থাকলো বিছানার পাশে, সে চিন্তা করলো যে মানে ব্যাপারটা কেমন হইল, কি হয়েছে, কি নিয়ে আসলো তাকে এখানে। তো সে আর ঘুমাইতে পারলো না, এবং সে ওই দরজাটাও লাগাইতে পারলো না ভয়ে, এবং মাছটাও ভয়ে ভিতরে আনলো না, কারণ তার ভিতরে তখন ভয় দেখা দিছে অন্য কিছুর ভয়। তো মানে খারাপ কিছু যদি থাকে ওইখানে, ওই মাছটা যদি এখানে নিয়ে আসো, মানে কিছু তো একটা হইতে পারে, এরকম একটা ভয় তার দেখা দিচ্ছে। কারণ সে ক্ষেতের মধ্যে দেখছিল কিছু একটা ফলো করে ওইখানে চলাফেরা করছে। তো সে ওই জন্য ভয়ে আর ওই মাছটারও ভিতরে আনে নাই, দরজাটাও আবার লাগাইতে সাহস পাইতেছে না, চুপচাপ বসে আছে। তো এরকম এক সময় ঠায় বসে থাকতে থাকতে সে ঘুমায় গেছিল ওখানে ওই বিছানার পাশেই, কোন সময় ঘুমায় পড়ে গেছে তার খেয়াল নাই। তো ফজরের আজানের শব্দে ঘুম ভাঙছে, জাহিদের ঘুম ভাঙছে। সে উঠে দেখে মিন্টু তখনও বেঘরে ঘুমাচ্ছে, আজান বেশ জোরে জোরে পড়তেছে, মানে খুব ভাল লাগতেছে জাহিদের কাছে আজানের শব্দটা। একটু পরেই তার বাবার হাঁক শুনলো, তাকে ডাকতেছে, জয় জাহিদ, এই তুই ঠিক আছিস? বলে আসলো, এসে একদম ঘরের সামনে আসছে। তখন জাহিদ বেরিয়েছে, বেরিয়ে বলে যে হ্যাঁ আব্বা ঠিক আছি। বলে কি ব্যাপার, গেছিলি মাছ ধরতে, কখন আসছিস? তো বললো যে এরকম এরকম আসে আসছে এই সেই। তো তার আব্বা বলে সব ঠিক আছে, বলে যে আসে। তো তখন সে বললো আব্বা শোনেন। বলে কি? বলে কাছে যেয়ে তখন সে বললো যে এরকম হয়েছে, যে মিন্টু এরকম হয়েছে। তাহলে তোদের না করছিলাম এখানে শুইতে, থাকতে না করছি, ওখানে কে যেতে বলছে ওখানে শুইতে? যাই হোক, মানে তার বাবা ওখানে বলে, তার বাবা ওখানে দাঁড়ায় একটু দোয়া দরুদ পড়ে, পড়ে তার বাবা বলে আমি নামাজ পড়তে যাচ্ছি, তুই অজু করে নামাজটা এখানে পড়ে নে, ওরে উঠা, ওরে উঠেও নামাজ পড়ে, একসাথে পড়ে দুজন। আর কি বলবো, তোদেরকে মসজিদে নিয়ে যেতাম, এখন যে রাতটা বেলা কি হয়েছে আর কি বলবো, বলে তার বাবা ওখান থেকে চলে যায়। তো জাহিদ আসলে ওই যে বাবা বলছে নামাজ পড়তে, সে এখন মিন্টুকে রেখে যেতে একটু খারাপ ফিল করতেছে, রেখে যে সে যাবে উজু করতে, কিন্তু কিছু করার নাই, সে মিন্টুকে রেখেই যায়। যে তাদের ওখানে কলপাড় আছে, কলপাড় থেকে উজু করে আসে, এসে সে দেখে মিন্টু তখনও ঘুমাচ্ছে। তো মিন্টুকে সে উঠায়, বলে যে ওট ওট। তো ওরা অনেকক্ষণ বলার পর দেখে মিন্টু উঠছে, বলছে সে চোখ মিলতে পারতেছে না, বলে যে ওট ওঠে, উজু করে আয়, উজু করে নামাজ পড়ি একসাথে। তো মিন্টু নাকি মানে গড়িমসি করতে করতে পরে যায়, যে মিন্টু ওযু করে আসে, আসার পরে দুজনে নামাজ আদায় করে। তো নামাজ আদায় করার পর দেখা যায় একটু ভালো ফিল করতেছে জাহিদ, ভালো ফিল করতেছে জাহিদের মনে যে রাতের বেলার ভয় ছিল সেটা আর কিছু নাই। তো সে তখন মিন্টুরে বলে যে রাতের বেলা তোর সাথে কি ছিল জানিস? বলে কি? বলে এরকম এরকম ঘটনা। তো শোনার পর তো মিন্টু প্রচন্ড রকমের ভয় পায়, সে বলে যে আরে তুই আমার জাগাইস না কেন, তুই আমার জাগাইস না কেন, তুই তো আমার তখন ডাকা উচিত ছিল, তুই আমার তুই চলে আসিস না কেন উঠানের মধ্যে। আরে বেটা, তোর যদি তখন আমি জাগাইতাম বা কিছু হইতো একটা বিপদ হইতে পারত, ওইটা তোর কোনো কিছু ওখান থেকে নিয়ে আসছে, তুই হয়তো ওখানে গেছিলি নাপাক অবস্থায় ছিলি, ওই জায়গাটায় তোর চায় নাই, তোর হয়তো আজ থেকে উঠায় নাই, এখানে সবাই দিয়ে গেছে, তোর তো ফেলায়ও দেয় নাই। হ্যাঁ, তুই তো মানে কোনো সমস্যা তোর করে নাই, তোর 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 কোনো সমস্যা মনে হয়েছে? তখন নাকি মিন্টু বলে যে না, আমার তো কোনো সমস্যা মনে হয়নি। বলে তোর যে হয় নাই এইটাই হলো গিয়া ব্যাপার আর কি, তোর কিছু করে নাই, তোর যে আছে এখানে রেখে গেছে। তো সুতরাং তুই মানে আল্লাহর কাছে শুকর কর যে তোর ঠিক আছে, তোর কোনো সমস্যা হয়নি। এই বলে আর বলে যে এরকম রাত্রেবেলা আসলে যাওয়া ঠিক না, তুই যে এখানে থাকতে চাইছিস ওই বেঞ্চে যে শুতেছিস ওটাও ঠিক না, জায়গাটা ঠিক হয়নি, ঘরের মধ্যে থাকতে হয় রাত্রেবেলা, এবং গভীর রাত্রে বাইরে থাকতে হয় না। আর এরকম তুই আসলে এরপর থেকে আর মাছ ধরতে যাবো না আমি, কারণ আমার কাছে মনে হয়েছে কালকে মাছ ধরে আসার সময় কিছু আসতেছিল আমাদের সাথে সাথে। তো যাই হোক, তারা এই কথাবার্তা বলে, একটু পরে দেখে যে হ্যাঁ তাদের মাছগুলো আছে, ঠিকই আছে, মাছের কিছু হয়নি, ওই মাছ পরে তারা বাসায় দিয়ে দেয়। আর এই হচ্ছে জাহিদের একটা এক্সপিরিয়েন্স, জাহিদ যেটা দেখছে তার নিজের চোখে, এবং এটা তার কাছে খুবই মানে খুবই স্কেরি একটা জিনিস মনে হয়েছে, এবং মানে একেবারেই অলৌকিক একটা জিনিস যেটা সে নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি যেটা সে চোখে দেখছে। এটা সে বলতেছে যে মানুষ ম্যাজিকে দেখে, যে ম্যাজিক যখন দেখায় যে কাউকে উঁচু করে ফেলছে, বাতাসে ভাসায় ফেলছে, বাট এইটা সে চোখের সামনে দেখে খুবই অবাক হয়েছে। সে বলছে এইটা আমার জন্য একটা ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স, এরকম কিছু দেখা। যাই হোক, ওই জিনিসটাই সে দেখছে, এরপর আর জাহিদ কখনো এরকম কিছু দেখে নাই। তো এই ছিল জাহিদ চৌধুরীর পাঠানো ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাল্লাহ ফিরে আসবো আপনাদের মাঝে আমাদের থার্সডে নাইট ফিয়ার নিয়ে, ফেসবুকে আমার পার্সোনাল পেজে আহমেদ বাবু পেজে, আর এরপরে আপনারা কিন্তু ইউটিউবে ফ্রাইডে নাইটে আমাদের পুরনো ক্লাসিক এপিসোডগুলো পেয়ে যাবেন, সেগুলো রাত 11টায় আপলোড করা হয়। যারা শুনতে চান, যারা অনেকেই বলছে যে পুরনো এপিসোড মিস করেন, তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা আমরা চালু করেছি। আমাদের পুরনো এপিসোডগুলো ডিসেন্ডিং অর্ডারে সেখানে আপলোড করা হচ্ছে, প্লেলিস্টে লেখা থাকছে ক্লাসিক ওল্ড এপিসোডস। তো সুতরাং ওখানে কনফিউজ হওয়ার কিছু নাই, খুব সুন্দর করে লেখা আছে থাম্বনেইলে, এবং ডিটেইলস টাইটেলও লেখা আছে ওল্ড এপিসোড। তো সেখানে ওল্ড এপিসোডগুলো ফ্রাইডেতে আপলোড করা হয়। আর এছাড়া আমাদের যে স্যাটারডেতে তো আমাদের নতুন এপিসোড থাকেই আপনাদের জন্য, প্রতি স্যাটারডেতে আমাদের নতুন এপিসোড যেটা রেগুলারলি আমরা করে থাকি সেটা চলে আসে। তো থার্সডে থেকে শুরু করে স্যাটারডে পর্যন্ত আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে ইনশাল্লাহ। আবার আজকের মতো বিদায় নিয়ে নেব, আপনাদের সাথে দেখা হবে থার্সডেতে। আর ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।